exclusively on FusionBD.com.
Hello and welcome to Bhoot FM Horror Club on Radio 4088 FM. আজকের এপিসোডটা একটু স্পেশাল, কারণ আমার জন্য খুবই স্পেশাল, সবার জন্য তো অবশ্যই, কারণ এটা আমার লাইফের ফার্স্ট ভূত এফএম হরর ক্লাব লাইভ আর কি। সো আমি অনেক এক্সাইটেড এন্ড প্লাস ভয়ও পাচ্ছি, কারণ ভয় পাইতেও কিন্তু অনেক ভালো লাগে। সো ভয় পাওয়াটাও কিন্তু মজার, তো মানুষ যেহেতু ভয় পাওয়া পছন্দ করে, সো ভয়ের অনেক কিছু নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আপনাদের সাথে। আমি শারদ থাকবো আপনার সাথে একদম পুরো তিনটা ঘন্টা। সো আমাদের সাথে হরর ক্লাব এসে জয়েন করবে, আমাদের সাথে আনসেন্সর্ড স্টোরি থাকবে, মেল আছে এই উইকের সবচেয়ে বেস্ট মেলটা অবশ্যই আপনাদের শোনাবো, অ্যান্ড এথেন্সের শেকলে বাঁধা ভূত এই গল্পটা আমরা শুনবো। এটা হেমেন্দ্র কুমার রায়ের একটা গল্প। সো অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য, কিন্তু ফার্স্টে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে রেডিও 4088 ট্রিপল প্লেতে পরপর তিনটা অসম গান, যেটা গ্রামীণ ফোন নিয়ে এসেছে, ব্রক টু বাই গ্রামীণ ফোন। সো আমরা গান তিনটা শুনবো, শুনে ফিরে আসছি। আপনারা বুঝতে পারছেন আমি একটু এক্সাইটেড, সো ফিরে এসে আবার কথা হচ্ছে আপনাদের সাথে, অ্যান্ড হরর ক্লাবকে নিয়ে আমি জয়েন করবো এরপরে। ওয়েলকাম ব্যাক, আপনারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব অন রেডিও 4088 এফএম। আর যেমনটি বলছিলাম, আজকে স্পেশাল শোটা আমি করছি, আমি শারদ। সো আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। সো একটু আমি কিন্তু ভূত এফএম অনেক বড় ফ্যান, সো ওই ফ্যান হিসেবে আপনাদের মতো আমিও কিন্তু অনেক অনেক অনেকদিন ধরে শুনি ভূত এফএম। তো আমার সাথে আরো দুজন ফ্যান এসে জয়েন করেছে, ওরা আসলে ভূত এফএম হরর ক্লাব আজকে। সো পরিচয় হয়ে নিচ্ছি ওদের সাথে আজকে। প্রথমে আছে
আমি জাসন, আমার সাথে আছে আমি সাবে।
হাই, কি অবস্থা? ভয় পেতে ভালো লাগে কেন?
ভয় তো ভালো লাগে, কারণ হরর ক্লাবের মেম্বার, সো ভয় তো ভালো লাগবেই।
ওয়াও, হরর ক্লাব কেন বানিয়েছেন একটু বলবেন?
যখন থেকে ভূত এফএম শোনা হয় তখন থেকে মানে হরর মানে ভয়ের প্রতি একটা ই চলে আসে, যে ভয় পেতে হবে, ভয় কি, ভয়কে দেখতে হবে। তো ওই থেকে আমাদের কিছু ফ্রেন্ডরা মিলে আমরা স্টার্ট করি ভূত মানে হরর ক্লাব, একটা আমাদের ক্লাব, এন্ড সবাই মিলে একসাথে হই একটা ক্লাব বানাই, যে আমরা ভয় মানে ভয় কি সেটা দেখব এবং ভয় খুঁজে বের করব।
আপনাদের ক্লাবের নামটা কি?
আমাদের ক্লাবের নাম হচ্ছে কিল গ্রেটার হরর ক্লাব।
কিল গ্রেটার, ও মাই গড, ওয়াও, ভয়ঙ্কর কিন্তু ব্যাপারটা।
হ্যাঁ একটু।
তো মানে এরকম কোন স্পেশাল ওকেশন হয় আপনাদের, যে হরর ক্লাবের হরর ভূত এফএমের দিন একসাথে শোনা বা এরকম কিছু?
আমরা সবসময় যে মানে ক্লাব বানানোর পর আমরা সবসময় একসাথে ভূত এফএম শুনেছি মোস্ট অব দ্য টাইম। হয়তো বা দু একজন আমাদের ক্লাবের অ্যাবসেন্ট থেকে গেছে কিছু কারণে, এক্সাম অথবা কোনো কারণে হয়তো বা, কিন্তু সবাই একসাথে শোনা হয়। আমরা গ্রুপ কলে থাকি মাঝে মাঝে এবং মাঝখানে মাঝখানে কথা বলি যে কার কটুক ভয় লাগছে এবং কার অবস্থা কি।
অল রাইট, অসম। তো মুভি তো দেখা হয় না, ভূতের মুভি?
হ্যাঁ অবশ্যই, ভয় খুঁজতেছি, ভূতের মুভি দেখবো না?
ওয়াও অসম। তো মানে রিসেন্ট কোন অ্যাক্টিভিটিস ছিল কোথাও যাওয়া বা ক্লাব নিয়ে কোনো মুভমেন্ট?
হ্যাঁ, আমরা একটা জায়গার কথা শুনেছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছে, তো ওইখানে যাওয়ার পর আমরা ভয় দেখতে পাইনি। কিন্তু এর আগে আমার সাথে কিছু ঘটনা হয়েছে যেটা আজকে আমি শেয়ার করবো, বাট
শুনবো। হ্যাঁ অবশ্যই পরে। আর তোমার নাম ভুলে গেছি ভাই?
আমার নাম জাবির।
জাবির, ও ওয়াও, ওর হেয়ার কালার খুব জস, ওয়াও,
থ্যাংক ইউ।
সো তুমি ফার্স্টে ভূত এফএম শুনতে, তাই তো?
জি।
তারপরে ওকে বলেছো, রাইট? ওয়াও অসম। কত কত সাল থেকে স্টার্ট করছো শোনা?
2012 থেকে।
ওয়াও অসম, আমিও খুব খুশি। মানে এই আজকে যে সিটটাতে বসেছি আসলে এটা আমার সিট না, সৃষ্টি ভাই করে শোটা, আজকে আমি তার বদলে করছি আর কি। সো আমিও কিন্তু ভূত এফএম এর বিশাল ফ্যান, সো আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট দিন আজকে, থ্যাংকস। অলরাইট, তো আমরা এখন যেটা করব, আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করি তোমাকে। সবচেয়ে বড় ফিয়ার কি তোমার?
সবচেয়ে বড় ফিয়ার গোরস্থান, কবরস্থান।
কবরস্থান? কেন, মরতে হবে সেজন্য নাকি কবরস্থান দেখলে ভয় লাগে?
না অ্যাকচুয়ালি কবরস্থান বেসড কিছু জিনিস দেখেছি, দ্যাটস ওয়াই তখন থেকেই।
অলরাইট অলরাইট, ভয়ের কোনো গল্প শুনলে বা মুভি দেখলে ওটা কি তো আপনার উপরে কোনো এফেক্ট করে বা এরকম কিছু হয়?
না, অ্যাকচুয়ালি যেহেতু হরর ক্লাবের মেম্বার সো অতটা বেশি এফেক্ট হয় না, বাট ভালো লাগে।
অনেক সাহসী বোঝা যাচ্ছে। আমার কিন্তু খুব ভয় লাগে, আমি মুভি দেখার পরে পুরো দিন ওগুলাই চিন্তা করতে থাকি, দেখি হ্যাঁ এই কোনা থেকে কেউ বের হয়ে আসবে বা চিন্তা করে ও মাই গড কি যেন হচ্ছে, মানে মুভি সারাদিন মাথায় ঘুরতেই থাকে আমার। তো আমার আমার উপর অনেক এফেক্ট ফেলে আর কি, যদিও দেখি খুব মজা করে, একা দেখতে বেশি ভালো লাগে আমার, এরপরে সারাদিন ওগুলো নিয়ে চিন্তা করতে খুব মজা লাগে আর কি। আর হচ্ছে একটা ঘটনা কি শুনতে পারি কারোর কাছে?
হ্যাঁ শিওর। সো আমার একটা ফ্রেন্ডের কাহিনী বলছি। তো তার বাবার সাথে ঘটে গেছে এই রিসেন্টলি, কিছুদিন আগেই ঘটছে। তো ও আমার সাথে এই ঘটনাটা শেয়ার করলো। ওর কাহিনীটা ছিল কাইন্ড অফ, ওর বাবা সব থেকে ভালো একজন মানুষ ছিল, অনেক মুসল্লি টাইপের একজন মানুষ ছিল। সো ওর ফ্যামিলির সাথে একটু সমস্যা ছিল, যেটার কারণে এরকম ধরনের সমস্যা। তো তারা একদিন ফার্স্টে লক্ষ্য করে যে তার বাবার শরীরটা খারাপ। তো শরীর খারাপ করার পর তারপর জিনিসটা বুঝতে পারে না যে হঠাৎ করে এরকম খারাপ হওয়ার কারণটা কি। তো তারপর হঠাৎ করে দেখে যে তার রক্ত বমি হওয়া শুরু করছে। রক্ত বমি হওয়ার পর তারপর তারা ফাইন্ড আউট করতে পারে যে তার কোনো ভিতরে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, মেডিকেলি কোনো প্রবলেম খুঁজে পায়নি, তো অন্য কোনো কারণ হতে পারে। তো তারা ফাইন্ড আউট করে, কিন্তু ফাইন্ড আউট যতদিনই না করতে থাকে তা তো মানে ততদিনই আস্তে আস্তে আঙ্কেলের অবস্থা খুব খারাপ হতে থাকে। অ্যান্ড আফটার সাম ডেইজ সে মারা যায়। কিন্তু তারপরও কোনো ধরনের কোনো কিছু খুঁজে পায় নাই যে সমস্যাটা কি ছিল। তো তারপর পরে এই জিনিসটার জন্য মানে একজন কবিরাজ ডাকা হয়, যেটা সেই পরে এই জিনিসটা ফাইন্ড আউট করে দেয় যে আসলে কাহিনী কি ছিল। তো প্রথম যেদিন তার শরীর খারাপ ছিল, রক্ত বমি হয়েছিল, সেদিন অ্যাকচুয়ালি সে একটা দাওয়াতে গিয়েছিল, অ্যান্ড ওই দাওয়াত থেকেই ওই কাহিনীটা শুরু। ফার্স্টে তারা যখন দাওয়াতে যায়, খাবার দাবার খাওয়ার পর তারপর তাকে পান দেওয়া হয়, এক ধরনের একটা পান দেওয়া হয়। ওই পানটা খাওয়ার পর থেকেই নাকি তার শরীরটা খারাপ করছিল। অ্যান্ড ওই কবিরাজটা তখন বলে যে হ্যাঁ, ওই পানের মধ্যে হয়তো কোনো ধরনের কোনো কুফুরি কালাম করা ছিল, ব্ল্যাক ম্যাজিক, যেটার জন্য তার এরকম পরিবর্তন আসে। অ্যান্ড তারপর পরে সে বলে যে এই বাসার মধ্যেও তাকে অনেক ধরনের অনেক কিছু করা হয়েছে, যেটার কারণে তার এই বাসায় থাকা অবস্থায় অনেক ধরনের ক্ষতি হয়েছে। তারপর পরে কবিরাজ বাটি চালান দেয়, যেটা নর্মালি গ্রাম্য ভাষায় বলা হয়। তো ওই বাটির মধ্যে পানি রাখে, পানি রেখে তারপর অনেক কিছু পরে দোয়া কালাম পড়ার পর তারপর বাটিটা ঘরের চারটা কর্নারে চলে যায়। অ্যান্ড চারটা কর্নার সাইন করে যে এখানে কিছু থাকা সম্ভব। অ্যান্ড তখন কবিরাজ বলে যে এই চারটা কর্নারে কিছু আছে, ওখানে খুঁজতে হবে। তো সে বাড়ির বাহিরে যায় এবং প্রত্যেকটা কর্নারে মাটি খুঁড়তে থাকে, এবং মাটি খোঁড়ার পর চার কর্নারে চারটা জিনিস পায়, যেটা ছিল লাল কাপড়ে বাঁধা এক ধরনের একটা হাড্ডি, যেটার ভিতরে আরবি হরফে উল্টা করে লেখা ছিল কিছু। অ্যান্ড হাড্ডিটা হোয়াইট কালার হয়, ভিতর থেকে রেড কালার কি জানি মানে রেড কালার দিয়ে লেখা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো কলমের কালি বা অন্য ধরনের কোনো কালি ছিল না, মেবি ওটা কোনো ব্লাড অর সামথিং। হাড্ডি খুঁজে পায় যেটার ভিতরে এরকম আরবি হরফে লেখা। তো তারপর পরে কবিরাজ সেটা বলে যে এই কারণেই তার এরকম মৃত্যু। অ্যান্ড সে আরেকটা জিনিস খুঁজতে থাকে, যে জিনিসটা সে পাচ্ছিল না। তো সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তাদের বাড়ির আঙিনার সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচ থেকে শিকড়ের ওইখান থেকে একটা পুতুল খুঁজে পায়, যেটা ছিল একটা মাটির পুতুল। অ্যান্ড মাটির পুতুলের মধ্যে ওই তার বাবার, আমার ফ্রেন্ডের বাবার চুল আরো বিভিন্ন জিনিস, নখ এরকম অনেক কিছু ছিল। অ্যান্ড ওই পুতুলটার বুকের মাঝখান থেকে একটা বড় ধরনের একটা সুই, একটা গজাল টাইপের, ভিতরে মানে এই পাশ থেকে ওই পাশে বের করা ছিল পিঠের পাশ থেকে। তো তারপর সেই জিনিসটা দেখানোর পর বলে যে এই জিনিসটা যেদিন হয়েছে, এই জিনিসটাই যেদিন ভরছে সুইটা, সেই দিনই নাকি সে মারা গেছে। তো তারপর পরে কবিরাজকে বলে যে কি করা যায়, তারপর বলে যে আপনাদের পরিবারের সবার প্রতি এরকম ধরনের সমস্যা হতে পারে,
তো তারপর পরে বাড়িটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর এখন ওরকম অস্বাভাবিক কোনো কিছু তাদের সাথে হয় না, বাট এখন আমার ফ্রেন্ডের বাবাটা নাই অ্যাকচুয়ালি।
খুবই ভয়ঙ্কর কাহিনী, মানে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস আসলে অনেক আগে থেকে হয়ে আসছে, মানে এখনো যে টিকে আছে,
হ্যাঁ
খুবই খুবই কঠিন ব্যাপার শুনে বেশ ভয় লাগছে। আমরা একটা একটা ছোট বিরতিতে যাচ্ছি, এর আগে একটা খুবই খুবই জরুরি কথা জানিয়ে দিব। সারা দেশে 4,500 বেশি টাওয়ার নিয়ে এয়ারটেল এখন বাংলাদেশের সবচেয়ে বড় 4G+ নেটওয়ার্ক, আর এখন এনজয় করো 3G এর দামে 4G+ ইন্টারনেট। আর এই 4G ফেস্টিভ্যালে এয়ারটেল বন্ধুদের দিচ্ছে পুরো 1GB ফ্রি 4G+ ইন্টারনেট। জাস্ট ডায়াল করতে হবে *121*44#, আর ট্রাই করতে হবে ফ্রি এয়ারটেল 4G+ ইন্টারনেট। ইচ্ছা মতো চলবে মুভিস, মিউজিক অ্যান্ড মাল্টিমিডিয়া কলিং, এভরিথিং, অনলাইন গেমিং সবকিছু চলবে। তো বুঝতে পারছো কি করা যাবে, এয়ারটেল 4G হাতে এখন সোয়াগ হয়ে যাবে, রাইট? আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, এরপরে এসে আমরা মানে গানটার পরে একটা গানে যাচ্ছি, গানের পরে ফিরে এসে আমরা একটা এই সপ্তাহের সবচেয়ে মজার মেইলটা আমরা শুনব। আর তো সাথেই থাকুন।
রহমত মিয়া অনেকদিন হল মাছ ধরে নদীতে খেলে বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে, রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য গল্প। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পায়নি এবং পাওয়ার সম্ভাবনাও কম। এই তো সেবার হিন্দুপাড়ায় শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে গিয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরছে। লক্ষিন্দর রহমত মিয়ার বন্ধুর লোক ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটে ফোটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুক কাঁপেনি পর্যন্ত। কটকার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া, সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে, আজ পর্যন্ত ওই খালে নাকি কেউ রাতে মাছ ধরতে যেয়ে ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়ার এতে কিছুই যায় আসে না, এসব তার কাছে শুধুই গল্প। তবু তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল ঠিক আছে আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ নেই যে কটকার খালে তার সাথে যাওয়ার মতো, তাই রহমত মিয়া একটু পরেই টের পেল যাকেই বলে সেই দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়ার, সিদ্ধান্ত নেয় সে একাই যাবে আজ রাতে। বউকে কিছু না জানিয়ে চাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয়ে যায় রহমত মিয়া। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর, চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে, একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা পাওয়া শুরু করে সে, গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদী ডানে ও বামে দুদিকে বাঁক নিয়েছে, বামে গেলে কটকার খাল আর ডানে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছু না থাকায় ওদিকে লোকজনের যাতায়াত কম, মাকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখল হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হল, এত রাতে আবার কে নৌকায় করে কোথায় যায়? জোরে হাঁক ছাড়ে রহমত মিয়া,
ওই মাঝি কই যাও?
ওপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত উত্তর কানে যায় রহমত মিয়া, মাছ ধরতে কটকার খালে যাচ্ছে সে। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাক একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, বলে চলো একলগে যাই, কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা পেয়ে যায়। বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা পাওয়া কি সম্ভব। বাঁক খুলে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকাতে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে এই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়িয়ে রেখেছে বুঝতে পারে না রহমত মিয়া। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে, তা খেয়াল করে না রহমত মিয়া। দুইবার জাল উঠানোর পরের বার জালে জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোন বড় মাছ ধরা পড়ল ভেবে ব্যস্ত হয়ে পড়ে রহমত মিয়া। কিন্তু এমন কি বড় মাছ যে টেনে যেন ওঠাতেই পারছে না সে। মাঝিকে ডাকার জন্য পেছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার, সে তো মাঝিকে ডাকে নাই। তাহলে মাঝি বুঝলো কিভাবে যে রহমত মিয়া তাকে ডাকবে এখনই? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি? মাথা চাদরে ঢেকে রেখেছে কেন? ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে, হাত লাগাও, হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়েই এক টানে জাল ওঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল? জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে পাতাতনের উপর। রহমত মিয়া এতক্ষণ মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগা কোড়া মোড়ানো লাশের মতো একটা বস্তু। এই কি ঝামেলা? রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার। আর কিছু না ভেবেই লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া। খুলেই আবছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। ভারী রাগ হয় রহমত মিয়া। মাঝির দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি লাশ? চোখ মিলল কিভাবে? দুটো হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। বুকটা কেঁপে ওঠে রহমত মিয়ার। পানি থেকে তুলে আনা দেহটার মুখ আর তার পেছনে দাঁড়িয়ে থাকা মাছিটার মুখ হুবহু এক। জোরে শব্দ করে হাসতে শুরু করে এই দুজন। একই চেহারার দুজন মানুষ একই সাথে তার দিকে তাকিয়ে হাসছে। এই দৃশ্য দেখে ভয়ে রহমত মিয়া দৌড়ে পালাতে চায়। কিন্তু কোন এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে যেন। জ্ঞান হারায় রহমত মিয়া। গ্রামে তার আর ফেরা হয় না।
ওয়েলকাম ব্যাক টু ভূত এফএম হরর ক্লাব অন রেডিও 4088 FM। এতক্ষণ শুনছিলাম মেইল অফ দ্য উইক। তো এত সুন্দর একটা গল্প শুনে অনেক অনেক ভয় লাগছিল আমার। এখন কিন্তু অনেকগুলা টেক্সট এন্ড কমেন্টস এর অ্যান্সার আমি দিব বা পড়ে শোনাবো এগুলো। যেমন আমি এটা দেখে খুব খুশি হয়ে গেলাম। হাসান শিকদার লিখেছে, হাই নিউ ভাই, আই লাভ ভূত এফএম হরর ক্লাব এন্ড মিস ইউ সৃষ্টি ভাই। আমিও মিস করছি সৃষ্টি ভাইকে, বাট থ্যাংক ইউ আমাকে একটু সাহস যোগানোর জন্য। থ্যাংকস থ্যাংকস। এরপর আছে MD আনিক আল হাবিব, ও লিখেছে, আমি ভূত এফএম এর বড় পাগল একটা, আজ আমার বন্ধু হাফিজুরের কথায় হরর ক্লাব শুনছি, আশা করি অনেক ভয় পাবো। অবশ্যই অনেক ভয় পাবেন। ও শুনছে গাইবান্ধা থেকে, গাইবান্ধা সরি। MD আশিক আছে, ও লিখেছে, আমিও আছি আপনার সঙ্গে, অনেকগুলো মিউজিক সাইন দিয়েছে। ও গান বেশি শুনতে পছন্দ করে মনে হয়। দেওয়ান শরণ লিখেছে, ভাইয়া জিমির বেহালা গানটা আমার কাছে আছে, অনেক ভালো লাগে গানটা, আমারও খুব পছন্দের একটা গান এটা। মোহাম্মদ অসিস্ট লিখেছে, হ্যালো গোপাল ভাইয়া, ওয়েলকাম ভূত এফএম হরর ক্লাবে, আমি রাজশাহী থেকে শুনছি,
সৃষ্টি ভাই কি হয়েছে, আসেনি কেন? সৃষ্টি ভাই আসবে আসবে, সবাই খুবই মিস করছে সৃষ্টি ভাইকে, বুঝতে পারছি। সৃষ্টিকে আমি অনেক মিস করছি, ও চলে আসবে নেক্সট উইক অবশ্যই, আপনারা চিন্তা করবেন না, নো প্রবলেম। আর আফ্রিদি তুহিন লিখেছে, ভাইয়া আমি আফ্রিদি তুহিন যথারীতি শুনছি বাংলাদেশ হরর ক্লাব থেকে, আছি পুরো সময় জুড়ে, অবশ্যই থাকেন আমার সাথে, অবশ্যই অবশ্যই। এমডি মেহেদি হাসান সানি আছে, ও লিখেছে সাতক্ষীরা জেলার পাটকেল ঘাট থেকে শুনছে, অনেক ভয় লাগছে তার, আরো ভয় ঘটনা শোনাতে বলছে, ভয় পেতে চায় উনি, তাই বললেন। পুরোটা সময় থাকবে সেটাও বলেছে, অবশ্যই প্লিজ প্লিজ পুরোটা সময় থাকেন আমার সাথে। আতিক লিখেছে, হাই ভাইয়া হাউ আর ইউ, আজকে স্টোরিগুলো জোস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোহাম্মদ সৌরভ লিখেছে, ও আমার নাম লিখেছে, লিখেছে শারদ ভাইয়ের জন্য শুভকামনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমি আরো এখন ইজি ফিল করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকেও চাচ্ছে অনেকে, আমি ভাবছি যে কেউ গালি টালি দেয় কিনা আমাকে, থ্যাংক ইউ। আমি আপনাদের মতো ভূত এফএম এর ফ্যান, সো আপনাদের সাপোর্ট অবশ্যই চাবো। এমডি রিফাত খান লিখেছে, আমি টাঙ্গাইলের তেবাড়িয়া থেকে শুনছি, অবশ্যই থাকুন আমার সাথে, অবশ্যই থাকুন। এরপরে অনেকেই কিন্তু আছে আমার সাথে, মেহেদি হাসান সানি আছে, তারপরে সানজিদা জয়েন করেছে, তাওসিফ আছে, ও গান শুনতে যাচ্ছে অনেক, আফ্রিদি তুহিন আছে, অনেক 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 ফ্রেন্ডরা অলরেডি চলে আসছে। আমি অবশ্যই আরো অনেক মেসেজ পড়ব, তার আগে আমরা হরর ক্লাবের সাথে একটু কথা বলি, রাইট? জাসান কি অবস্থা
ভাইয়া? এই
তো সবচেয়ে ভয় কি লাগে তোমার?
যখন আমরা হরর ক্লাব খুলি তখন আমাদের ভিতরে একটাই চলে আসে যে এত কাহিনী হচ্ছে, এত কাহিনী হচ্ছে, ভয় কি, ভয়কে তো দেখতেই হবে। সো একটা স্টোরি যেটা আমার সাথে হয়, তো ওইটার পর থেকে ভয়ের ব্যাপারটা একটু বেশি হয়ে যায়, যে ভয় লেগে গেছে।
অলরাইট, আমাকে শুনবো তাহলে স্টোরিটা।
আচ্ছা, তাহলে স্টোরিটা স্টার্ট করি। এটা 2 বছর আগের কাহিনী, তখন আমাদের পুরো হরর ক্লাব পুরো জমজমাট অবস্থা। তো আমাদের একটা ফ্রেন্ড হঠাৎ বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু ভয় পাচ্ছ না কোনো কিছুতেই, চলো ভয়ের সাথে দেখা করে আসি। তো আমরা ওর বাড়িতে যাব। তো প্রথমে আমরা স্টার্ট করি ঢাকা থেকে জার্নি, আমরা যাই খুলনাতে। খুলনাতে যাওয়ার পর যেহেতু ট্রেনে যাই সবাই, আমরা ছিলাম 9 জন, তো সব পুরো হরর ক্লাবে গিয়েছিলাম। তো ওই টাইমে আমাদের ট্রেন নামায় দেয় আমাদের সকাল পাঁচটায়। আমরা নাস্তা টাস্তা করে আমরা যাব খুলনা শহরের ফুপির বাসায়। ফুপির বাসায় যাওয়ার পর আমরা ওখানে ফ্রেশ ট্রেশ হই, রেস্ট নিয়ে একটু খুলনা শহরটা ঘোরার পর আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে স্টার্ট হয় যে আমরা ওর বাড়িতে যাব, সেটা হচ্ছে বাগেরহাট। তো 3টার দিক দিয়ে আমরা রওনা করি এবং ওইটা ছিল প্রায় 2 ঘন্টা 20-25 মিনিটের রাস্তা। তোমরা বাগেরহাটে যাই, তখন অলরেডি 4:30 বাজে। তো আমরা বাসায় যাই, যখনই বাসার সামনে আমরা, মানে ওইখানে তো টেম্পু চলে, তো সবাই এতজন ছিলাম পুরো একটা টেম্পু নিয়ে আমরা ওইখানে ওর বাসায় গেছি। তো যখন ওর বাসার সামনে টেম্পুটা থামে আমরা সবাই নামি ব্যাগট্যাগ নিয়ে। তো এর ভিতর আমাদের চোখের সামনে পড়ে যে ওর বাসার সামনে একটা এক রুমের মসজিদ, মসজিদটা ছিল পাথরের। তো আমরা একটুই হই, কারণ ওর বাড়িটা অনেক আগের, ব্রিটিশ পিরিয়ড থেকে। তো ও আমাদের, আমরা এই মসজিদটা, মানে বিল্ডিং এর থেকে মসজিদটা আলাদা ছিল, মসজিদটা যেহেতু ব্লক ব্লক পাথরের ছিল, তো আমরা জিজ্ঞেস করি যে মসজিদটা এরকম কেন। তো ও হেসে বলে কি যে ভয় পাইতে আসছো না তোমরা এখানে, পরে বলবো। তা আমরা ওইটাকে ইগনোর করি, ওই টাইমে ইগনোর করে আমরা বাসায় চলে যাই। বাসায় উপরে উঠে ফ্রেশ ট্রেশ হই, তো আমরা প্ল্যান করি যে আমরা গোসল করব নদীতে, ওর বাসার ঠিক সামনে নদী। তো আমরা ওইখানে 1 মিনিটের রাস্তা, ওইখানে হেঁটে নদীতে যাই। নদীতে যাওয়ার পর আমরা সবাই গোসল করতে থাকি পারে, অনেকেই সাঁতার পারি না ওখানে, তার ভিতর আমিও একজন। তো পারে বসেছিলাম, মানে ই করতেছিলাম, দুষ্টামি করতেছি সবাই। এর ভিতর হঠাৎ পানি থেকে আমাকে টান দেয় নিচে কিছু একটা।
ওকে, আপনার কোনো ফ্রেন্ড বা কেউ না?
এইটাই তো, ওইখানে আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি একদম পাশে ছিলাম, যেহেতু আমি সাঁতার পারি না। তো হঠাৎ একটা টান আসে, তো আমি ওইটাকে ইগনোর করি প্রথমে আমি, কারণ চিন্তা করতেছিলাম যে অনেক টায়ার্ড, তো হইতে পারে এটার কারণে। তো ওইটা শেষ করে আমরা বাসে চলে যাই। বাসায় চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘুরতে বের হই, যে সন্ধ্যার সময় আড্ডাটা দিব। আড্ডাটা দেওয়ার পর আমরা প্রায় 10:30-11:00 বাসায় আসি, ওর বাসায়, কারণ যেহেতু আমরা ঘুরতে গিয়েছি তো একটা মজা। সবাই 11টায় কিন্তু বাসায় আসি, এর ভিতরে আন্টি আমাদের জন্য খাবার টাবার রেডি করে রাখছে, তো ফ্রেশ হয়ে আমরা আবার মানে খাওয়া দাওয়া করে বসে আড্ডা দিতে। তো আমরা ছাদে যাবো আড্ডা টাডা মারতে, তো ওইটা অলমোস্ট তখন 12টার উপরে বাজে। তো আন্টি ঘুমাতে যাওয়ার ওয়েট, যে আন্টি রুমে ঢুকবে আর আমরা ছাদে যাব। তো এই টাইমে আন্টি চলে যায় রুমে, এন্ড আমরা ওর বাসায় শুধু আন্টি থাকে কারণ ওর আব্বু থাকে বিদেশে, তো এর জন্য আর ভাইয়ারা এখানে থাকে। তো আমরা চলে যাব মানে ছাদে, তো আমরা ছাদে যাচ্ছি, তো আমি গিটার বাজাই, তো গিটার আমার হাতে, তো আমি পিছনে একদম সবার, এন্ড ওর ছাদটা যায় পাকের ঘর থেকে, ওর রান্নাঘরের সিঁড়ি আছে একটা, যে সিঁড়ি মানে থাকে না কিছু নর্মাল সিঁড়ি গ্রিল টিল ছাড়া জাস্ট উপরে ওঠার জন্য, ওরকম একটা সিঁড়ি, আর ছাদের দরজাটা একটা টিনের। আমি নিচে দাঁড়ানো, এন্ড ওরা এক একজন সিঁড়িতে, আমরা 9 জন যেহেতু ছিলাম ফ্রেন্ড, সবাই সিঁড়িতেই দাঁড়ানো, আমি একদম নিচে গিটার হাতে। তো ও যখন ওই টিনের দরজাটার তালা খুলছিল, তখন ও বলতেছে কি যে আচ্ছা আমি তো তোদেরকে বলছি যে আমার এখানে একটু জিনের আচর আছে বাড়িতে, যেহেতু মানে আমরা এত বছর ধরে এত স্টোরি শুনতেছি, তো এইগুলো এখন আমাদের কাছে নর্মাল হয়ে গেছে, কারণ এখন পর্যন্ত তো ভয়ের দেখা আমরা পাইনি। তো আমি ওইখানে বসে ফাইজলামি করতেছিলাম ওটা নিয়ে, যে হ্যাঁ কি হবে এতজন মানুষ এই সেই দুষ্টম দুষ্টম করতেছি, এন্ড ওইটাকে পুরোপুরি মানে উড়াই দেয় হাইসা। তো আতরের ঘ্রাণ, তো ভেতরে দুইটা তিনটা ফ্রেন্ড বলছিল যে হ্যাঁ ওরাও পাচ্ছে, কিন্তু মানে আমরা এটাকে দুষ্টমি হিসেবে নিয়ে নিচ্ছি যে ওরা হয়তো মিলে কিছু করতেছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমি সিঁড়িতে উঠি, দুই তিনটা চারটা সিঁড়ি পর ঘ্রাণটা আমিও পাই, এন্ড ওইটা অন্যরকম একটা ঘ্রাণ ছিল, ওইটা আমি আগে কখনো পাইনি, আতরের ঘ্রাণ এরকম হইতে পারে না। তো আমি পাই, এন্ড আমি তখন মনে করছি যেহেতু আব্বু বিদেশে থাকে, তো এরকম কোন আতর হইতে পারে যেটা আমি আগে কখনো ঘ্রাণ নিইনি, কিন্তু ওরা আমাকে ভয় দেখানোর জন্য এটা করতেছে। আমি মানে ছাদে উঠে যাই, উঠে বসে গিটারটিটার বাজাবো, গিটার আমার হাতে, এন্ড সবাই গোল করে বসে আড্ডা দিতেছি যে সারাদিন কেমন ছিল ট্যুর এই সেই। হঠাৎ আমার ওই ঘ্রাণটা এত এত তীব্র হইতে থাকে, এন্ড শুধু আমি পাচ্ছি ওখানে ঘ্রাণটা, আর কেউ পাচ্ছে না। তো একটা টাইমে যখন আমি ঘামাতে থাকি, ঘ্রাণটার কারণে আমি শ্বাস নিতে পারছি না, এত তীব্র হয়ে যাচ্ছে ঘ্রাণটা, এন্ড মানে আমার গা ভার হয়ে আসতেছিল। তো যখন আমি মানে মানে ঘামাচ্ছি আর ফ্রেন্ডকে বলতেছি যে তোরা কিরকম কোন ফাইজলামি করতেছস যেটা মানে আমি নিতে পারতেছি না এখন, তাহলে এটা বাদ দে আমি আর পারতেছি না, মানে ভয় পাইছি। তখন ওরা সবাই বলে যে না দোস আমি কিছু করতেছি না, আমরা কেউ না, মানে এরকম হইতেছে কেন। তারপর আমি মানে একদমই নিতে পারতেছিলাম না ওইখানে ওইটার কারণে, পরে ওইটা একটু নর্মাল হওয়ার পর আমি বাসের নিচে চলে আসি, যে আমি ছাদে বসতে পারবো না এখানে। তো যেহেতু আমি নিচে, আমি অলরেডি ভয় পাইছি একটু, তো ওরাও নিচে চলে আসে, ওরা নিচে চলে আসে। এখন রাত হয়েছে, তো আমার একটু ফোনে কথা বলতে হবে, এর জন্য আমি ওরা ডাইনিং রুমে থাকে লিভিং রুমে, এন্ড আমি চলে আসি পাশের এক রুমে, যে রুমে শুধু ছিল একটা খাট। তো আমি কথা বলার জন্য আমার রুমে চলে যাই, এন্ড ওরা ওই রুমে ওখানে সবাই আড্ডা টাডে দিচ্ছে, মজা করতেছে। তো ওরা সবাই একটু শুয়ে শুয়ে পড়ছে, ওখানে সবাই বেডিং করা ছিল, সবাই একসাথে ঘুমানোর কথা। আমি রুমে একা, আমি ফোনে কথা বলছি, তখন 2টার বেশি বাজে। তো কথা বলছি, এর ভিতরে আমি ফোনটা রেখে দিই, আমার অনেক ঘুম আসছে যেহেতু আমি কালকে গত 2 দিন ধরে ট্রাভেল করতেছি, তো টায়ার্ড অনেক। আমি ফোনটা রেখে আমি চোখ বন্ধ করে রাখি যে আমার ঘুমাতে হবে, ওরা যেহেতু পাশে ঘুমাইছে আমি উঠে ওই পাশে যাবো না। মানে ওদের বারান্দা ছিল, বারান্দা ওই বারান্দাটা অনেক বড় আর অন্ধকার, আমি ওইটা পার করতে চাচ্ছিলাম না, দরজাটা ছিল একটু চাপানো, যেহেতু এটা অনেক আগের একটা বাসা ব্রিটিশ পিরিয়ডের, তো এই বাসাটার দরজা আমার স্পষ্ট মনে আছে দরজায় কোনো বাইরে সিটকিনি ছিল না। তো আমি যেহেতু দরজাটা চাপানো আমি শুয়ে আছি অন্ধকার রুমটা হালকা, হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি, এন্ড আমার পায়ে একটা স্পর্শ, হাতে একটা স্পর্শ যেটা আমি ফিল করতে পারি যে আমার পায়ে কিছু স্পর্শ করছে।
আচ্ছা আচ্ছা,
এটা ছিল প্রথম স্পর্শ আমার জীবনে যেটা কেউ নাই, তারপরও একটা স্পর্শ।
ওকে, তারপর তারপর
তো
আচ্ছা আমরা গল্পটা আর পরে শুনি কিছুটা, ফেসবুকে চলে যাচ্ছি। আরো অনেক কমেন্ট কিন্তু অলরেডি আরো এসেছে। দেওয়ান শরণ লিখেছে, আমি আছি ঢাকা উত্তরা থেকে, আমি ভূত এফএম খুবই ভালোবাসি, আজ সৃষ্টি ভাইয়ের জন্য খারাপ লাগছে, খারাপ লাগা কিছু নেই ভাইয়া, ও অবশ্যই চলে আসবে, নো প্রবলেম। তৌফিক আছে আমাদের সাথে, সাকিব আছে অলরেডি জয়েন করেছে খুলনা থেকে শুনছে ও, আনিকাল হাবিব আছে, হর ক্লাব শুনতে অনেক মজা লাগছে, চালিয়ে যান, আছি পুরো সময় জুড়ে, গল্প ভয়ঙ্কর, ও ভালো লাগছে তার তাই জানালো। দুষ্টু মিষ্টি সাউন্ড লেগেছে, অনেক ভালো লাগছে শুনছে। আরো আছে মিরাজ আছে আমাদের সাথে, তারপরে আছে আশিক আছে, অনেক বন্ধুরা কিন্তু অলরেডি জয়েন করেছে। মনের মাঝি লিখেছে, ও লিখেছে বরিশাল থেকে শুনছে প্রতিদিন সে শুনে, আর হরর ক্লাব তার অনেক পছন্দ তাই বললো। প্রিন্স জাকারিয়া লিখেছে, হ্যাঁ আমি প্রিন্স, হাই সৃষ্টি ভাই কেমন আছেন, আমি আচ্ছা সৃষ্টি ভাই তো নাই আজকে সরি। এখন আমরা একটা গানে যাবো, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের ফেসবুক লিঙ্কটা যেভাবে আপনারা কমেন্ট করতে পারেন, ওখানে একটা পোস্ট আছে হরর ক্লাবের, যেতে হবে facebook.com/radio.40 অ্যাড্রেসে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা জয়েন করেছেন, কেমন লাগছে শুনতে অবশ্যই জানাবেন, আর কি হলে ভালো হয় এখনই আমাকে জানাতে পারেন। আমরা একটা গানে যাচ্ছি, গানের পরে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক টু ভূত এফএম হরর ক্লাব অন রেডিও 40.88 FM। জাসনের একটা গল্প শুনছিলাম, মানে তার লাইফের রিয়েল একটা স্টোরি, তো আমরা স্টোরিটা কন্টিনিউ করি।
তো ভাই আমি আগে বিরতিতে যাওয়ার আগে যেটা বলেছিলাম যে আমার সাথে যা যা হয়েছে, যে আমি ফ্রেন্ডের বাসায় খুলনাতে ওখান থেকে, তারপর বাগেরহাট যাই ওর বাসায়, ওখানে একটা মসজিদ যেটা অন্যরকম ছিল, পাথরের বানানো, তারপর রাতে আমরা ছাদে যাই এবং আমার সাথে কিছু হয় যেটার কারণে আমি অনেক ভয় পাওয়ার পর আমি রুমে, এখন যে রুমে কেউ নেই, ফ্রেন্ডরা অন্য রুমে ঘুমাচ্ছে, তো ওইখান থেকে যে আমি পায়ে একটা স্পর্শ পাই, তো স্পর্শের পর আমি উঠে বসি, উঠে বসার পর কেউ একজন আমার পা ধরে, ধরার পর আমাকে টেনে খাট থেকে নামায়, খাট থেকে পড়ার সাথে সাথে আমি বুঝতে পারি না যে কি হচ্ছে ওখানে, তো আমি পিঠে অনেক ব্যথা পাই খাট থেকে, মানে এরকম ভাবে আনএক্সপেক্টেড ভাবে পড়ে যাওয়াটা, তো আমি যখন বুঝতে পারি যে এখানে কিছু আছে যেটা আমাকে এখন ডিস্টার্ব করতেছে কারণ আমি বেয়াদবি করেছি কোথাও, তো ওখান থেকে আমার স্টার্ট হয় ওই ওই টাইমটা যে আমি এখন কি করব। তো আমি উঠে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে আমি পিঠে ব্যথার কারণে ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না, তো আমি মানে সামনে যে দরজাটা টান দিই যে আমি দরজা খুলে বের হতে হবে আমার, কিন্তু পিছন থেকে ওই পাশ থেকে দরজাটাকে ধরে রেখেছিল, কারণ আমি একটু আগে বলেছি যে আমি রুমে ঢোকার আগে দেখেছি যে দুটো শুধু মানে গোল গোল করা থাকে যেটা আগের কালে তালা দেওয়ার জন্য লাগানো হতো, শুধু ওই দুটো করা, কিন্তু কোনো সিট কিনে নাই, যেহেতু কোনো সিট কিনে নেই এর মানে কোনো ফ্রেন্ডরাও লাগায়নি, হয়তো ওই পাশ থেকে কেউ টেনে ধরে আছে, হতে পারে আমার কোনো ফ্রেন্ড, কিন্তু কেউ তো আমাকে খাট থেকে নামাইছে রুমের ভিতরে। তো আমি যখন অনেক জোরে চিল্লাই আর টানতে থাকি, ওই পাশ থেকে একটু দরজাটা বের হয়ে আসে, মনে হচ্ছে যে কেউ ধরে আছে, মানে ছুটে যাচ্ছে তার হাত থেকে, কিন্তু আবার দরজাটা ওই পাশে চলে যায়। আমি মানে হঠাৎ একটা আমার গায়ে একটা বাতাস লাগে, আমি একটু দূরে সরে একটা দেয়ালের পাশে দাঁড়াই, সে দেয়ালের পাশে ছিল একটা হ্যাঙ্গার, ওই হ্যাঙ্গার একটা ওর আমার ফ্রেন্ডের তিন চারটা প্যান্ট ঝুলে ছিল, ওই একটা প্যান্ট হঠাৎ আমার সামনে মুড়তে থাকে, হঠাৎ একটা প্যান্ট দিয়ে আমার মাথায় বাড়ি দেওয়া হয় জোরে, মানে ছিটকে যে একটা টান দেয় ওইভাবে, ওইটার সাথে সাথে আমি পড়ে যাই, পড়ে যাওয়ার সাথে সাথে আমার মাথায় কর্নারে আঘাত লাগে, ব্যথা পাওয়ার পর আমার ওখানে কেটে যায় যে এখানে দাগটা এখনো আছে। তো ওর পর থেকে মানে আমি রুম থেকে বের হতে পারছিলাম না, তো ওইটার পর আমি মাথা ধরে বসে পুরো ফ্লোরে, আমি ছেড়ে দেই যে এখন যা হবে হবে, হঠাৎ দরজাটা খুলে যায়, খুলে যাওয়ার পর মানে ওই আওয়াজে আমার ফ্রেন্ডরা দৌড়ে আসে যে কি হচ্ছে, আমার ফ্রেন্ডের আম্মু বের হয়ে আসে রুম থেকে যে কেন চিল্লাই দিছি আমি, তো এই টাইমে যখন দেখে যে আমার মাথা থেকে রক্ত, ওরা ভাবে যে আমি হয়তো বা মানে অনেক টায়ার্ড, এর ভিতরে রাত জেগে কথা বলছি, এর জন্য হয়তো বা পরে ব্যথা পাইছি বা কিছু, ওরা এটা আমাকে বারবার এটি বুঝাচ্ছে যে আমার ভুল, এটা
কেউ বিশ্বাস করতে যাচ্ছে
না, না না একদম না, ওরা বলতেছে যে তুই কথা বলতেছোস, তুই দাঁড়াইছোস, এটার কারণে তুই পড়ছোস, তো ওরা এইভাবে নর্মাল করে ফেলে স্টোরিটা, কিন্তু আন্টি কেন যেন আমার দিকে তাকিয়েছিল, ওইটার পর ওই রাত ওদের সাথে আমার কাটে, আমি ওদের রুমে যেয়ে ঘুমাই এন্ড বরফ টরফ দেওয়ার পর মাথার ওইটা ঠিক হয়। তো এরপর তো সকালবেলা ওরকম চলতে থাকে, আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি, সকালে আমার সাথে কিছুই হয় না। আমি পুরোটা সকাল চুপ ছিলাম যে কালকে রাতে কি হয়েছে আমার সাথে, কেন এটা কখনো আমার সাথে আগে হয়নি। তো আমি এরকম ভাবে পুরো সকাল আমাদের কাটে মজা করে, সবাই নর্মাল করার চেষ্টা করছিল যে এটা কিছুই হয় নাই, বাদ দে, হয়তো বা ঘুমে ঘোরে এরকম করছো অনেক টায়ার্ড। দুই দিন ধরে আমরা ট্রেনে, তারপর তো একদম জেগেছিলাম, তার রাতেও আমি ঘুমাইতে পারিনি ঠিকভাবে, তো ওরা এটা বলতেছে। তো আমি এইভাবে আমাদের সকালটা কাটে, এরকম সন্ধ্যা হয় বিকাল হয় এরকম। সন্ধ্যা থেকে কেন যেন আমার শরীরটা ভার থাকে ওই দিন সন্ধ্যা থেকে, যেটা কখনো হয় না, মাথাটা ভার হয়ে আসে। আমি চাটা খাই, মানে রিফ্রেশ করার ট্রাই করে আমরা আড্ডা দিচ্ছি, বাট আমার কেন যেন ওটা যাচ্ছে না। পরে আমি বলি যে দোস্ত আমার তো কালকে রাতেও ঘুম হয় না, আমরা একটু আজকে তাড়াতাড়ি বাসায় যাই, আমি একটু ঘুমাবো। বলছে যে আচ্ছা ঠিক আছে চল আমরা তাড়াতাড়ি বাসায় যাব। তো আমরা আন্টিকে এসে বলি যে আন্টি একটু তাড়াতাড়ি সবকিছু করেন, আমি ঘুমিয়ে পড়বো, কারণ আমি তো কালকে রাতে দেখছিনি কি হয়েছে। আন্টি তাড়াতাড়ি রেডি করে ফেলে সবকিছু, আমি খেয়ে সবাই খেয়ে আমরা বসে গল্প টল্প করে, ওরা গল্প করতে থাকে, আমি একটু শুয়ে আছি। তো এর ভিতর আমি ঘুমায় পড়ি, ওরা সবাই ঘুমায় পড়ে, সবাই অনেক টায়ার্ড ছিলাম যেহেতু সারাদিন মজা করতেছি ফ্রেন্ডরা, কিন্তু আমি ঘুমাইতে পারি। রাত হয় যত আমার তত ডিস্টার্ব করা বাড়তেছে, আমার পায়ে কেউ স্পর্শ করতেছে। একটা টাইমে এরকম হয়েছে যে আমাকে, মানে আমি যে শার্ট পরা ছিলাম ঘুমানো অবস্থায়, ওই শার্ট ধরে টেনে আমাকে মানে বসায় ফেলছে, ঘুম থেকে উঠে ফেলছে। উঠানোর পর আমার ফ্রেন্ডদেরকে আমি যাই বলি, ওরা ঘুমের ঘরে বলছে ঘুমা, ডিস্টার্ব করিস না, জ্বালাইস না, ঘুমাইতে দে। আমি ওই রাত কিভাবে কাটাবো, আমাকে ঘুমাইতে দেওয়া হইতেছে না। আমি যখনই ঘুমায় পড়ি তখন আমাকে উঠে ফেলা হইতেছে, এরকম ভাবে চলতেছে। ওই রাতটা কোনোভাবে পার হয়ে যায়, আমি একজনের হাত ধরে বসে আছি, নালে একজন উঠাইতেছি যে উঠ আমার ভয় লাগতেছে, এরকম ভাবে কেউ উঠতেছে আবার কেউ ঘুমাইতেছে, এরকম ভাবে ওই রাতটা পার হয়। আমার তৃতীয় দিন রাত এটা ওইখানে। তো এরকম ভাবে সকালে যেহেতু কিছুই হয় না, সকালে আমরা মানে পুরো শহর ঘুরতে যাই যে কোথায় কি আছে, ঘুরে টুরে আসার পর। তো ওইখানে যে মসজিদের কথা আমি বলেছিলাম প্রথমে, তো আমরা মসজিদটার ব্যাপারে ওর সাথে আলাপ করি যে এটা কি, মানে এটা একটু ডিফারেন্ট কেন বিল্ডিং এর থেকে। তো বলে যে এই মসজিদটা কিছু একজনের বানানো, মানে হয়তো জিন বা এরকম কিছু, কারণ ওই মসজিদটা ছিল পুরোটা পাথরের ব্লকের, মসজিদটা কোনো ইট ইট এরকম কিছু ছিল না।
আচ্ছা,
তো আমরা ওইটাই মানি, আমি আমি তো তখন ওইটাই মানছি যেটা ও বলছে।
প্রথমে আপনি কিছু বিশ্বাস করছিলেন
না, এখন আমি সবকিছু বিশ্বাস করছি, তো যেটা বলছে ওইটি ঠিক। তো এইভাবে কাটে। তো আমি ডিসাইড করি যে আমি এখন মানে এই মসজিদে নামাজ পড়তে হবে আমার, কারণ আমি এখানে ঘুমাইতে পারতেছি না, আমি অলরেডি চার দিন না ঘুমানো। আমি নামাজ টামাজ পড়ে আমি বাসা যাই, বাসা যাওয়ার পর ওর আম্মুর কাহিনী শুনতেছিলাম যে ওদের আগে কাহিনী ওরা ছোটবেলায় কি কি করতো। হঠাৎ একটা কাহিনীতে আন্টি বলে যে ওরা দুই চাচা এবং দুই ফুপু ছিল।
আচ্ছা,
কিন্তু আমরা সবসময় মানে শুনেছি যে ওর দুই চাচার এক ফুপু, তাহলে আরেকজন ফুপু কোথায়। আন্টি ওই টাইমে কিছু বলে না, ইগনোর করে চলে যায় কথাটা, আর আমরা ওই টাইমে বিষয়টা কেয়ার করি না, কারণ আমরা তো গল্প করতেছিলাম। তো রাত হয়, এখন অবস্থা আমার খুবই খারাপ, আমার ঘুমাইতেই হবে, যেভাবে হোক আমার ঘুমাইতেই হবে। তো আমি ঘুমাই, তো আমি হঠাৎ আমার মনে আসছে যে আমি একটা ভুল করছি এক জায়গায়, আমি ওই দিন ওই জিনিসটা নিয়ে আমার মজা করা উচিত হয় নাই। তো রাতের বেলা যখন আমাকে এরকম উঠে ফেলা হচ্ছে, তখন আমি ডিসাইড করি যে আমার সাথে তো এটা হচ্ছে, এর থেকে খারাপ কি,
কোনো ফ্রেন্ড বাকি কারোর সাথে তো হচ্ছে না,
কারোর সাথেই হচ্ছে না, শুধু আমার সাথে হচ্ছে।
ওকে,
তো ওই দিন আমি ওই রাতে ডিসাইড করি যে আমার ঘুমাতে হবে, না হলে আমি বাঁচবো না, এত দিন একটা না ঘুমায়। তো আমার ফ্রেন্ডের সবাই ঘুম, তো আমি উঠে যখন আমাকে ওই দিন রাতে উঠানো হয়, উঠে বসানো হয়, তো ওই টাইমে আমি ডিসাইড করে আমি ছাদে যাব।
আচ্ছা,
তো ফ্রেন্ডের ওইখানে বারান্দায় একটা রুমে ওইখানে একটা লোহার ভিতর চাবি ঝুলছিল ছাদের, কারণ আমি জানি যে ছাদে কিছু একটা আছে।
আচ্ছা,
কারণ ওই ছাদের ওই জিনিসটার সাথে বেয়াদবি বা যেটাই হয় না কেন, ডিসরেসপেক্ট বলতে পারেন, ওইটার পর থেকে আমার সাথে এটা স্টার্ট হয়েছে। আমার জীবনে এখন পর্যন্ত এরকম কিছু হয়নি আগে। তো আমি চিন্তা করি যে এর থেকে খারাপ আর কি হতে পারে, এর থেকে যা খারাপ হবে ওটা দেখে নিব, এখন আমার যেতেই হবে। তো আমি চাবিটা নেই, আস্তে 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 উপরে যাই। দরজাটা খুলি ওই পর্যন্ত সবকিছু নর্মাল ছিল। ওই ছাদটা ব্লক ব্লক ছিল, আগের ছাদগুলোর মতো একটু ইট দেওয়া ব্লক ব্লক। তো যে একটা ব্লকের পাশে যাওয়ার পর সাথে সাথে ওই আতরের ঘ্রাণটা আবার আসে আমার সাথে। আর ওই ঘ্রাণটা তখন ওরকমই তীব্র ছিল যেটা আমি প্রথম দিন রেখে গেছি। তো তখন আমি ওখানে বসি, বসে আমি সুরা পড়ি। সুরা পড়ার পর আমি ওখানে বলি যে এখানে যেই আছেন না কেন আমার ভুল হয়েছে, আমি মেহমান বুঝতে পারিনি, কারণ আমরা শহরে থাকি, আমরা এগুলো আগে কখনো ই করিনি। তো আজকে যখন এটা আমার সামনে আসছে আমি বুঝতে পারি না, আমার কিন্তু বেয়াদবি হয়ে গেছে, আমি এটা করতে চাইনি মন থেকে।
আপনি ক্ষমা চেয়েছেন?
আমি ক্ষমা চেয়েছি। ক্ষমা চাওয়ার পর ওই ঘ্রাণটা আস্তে 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 কমতে থাকে ওখান থেকে, আস্তে আস্তে কমতে থাকে। তারপর ওই ঘ্রাণটা ওখান থেকে চলে যায়। আমি তারপর অনেকক্ষণ ছিলাম, একই কথা বলতেছিলাম যে আমাকে মাফ করে দেওয়া হোক, কারণ আমাকে দিয়ে একটা হয়ে গেছে একটা জিনিস। তারপর থেকে ওর আধা ঘন্টা এক ঘন্টা থাকার পর আমি নিচে চলে আসি। নিচে চলে আসার পর আমার অনেক জ্বর আসে, ওই রাত থেকে অনেক জ্বর। কিন্তু ওইখানে ওই মাফ চাওয়ার পর ঘুমানোর পর ওই দিন আমাকে আর উঠানো হয়নি, আমি ওই দিন ঘুমাই।
আচ্ছা,
ওই দিন ঘুমানোর পর আমাদের এটা প্রায় আট নয় দিনের টুর ছিল, অনেক জ্বর আসে আমার। তো ফজরের আজান শুনে আমার ঘুমটা ভেঙে যায়। তখন কেউ ওঠেনি অলরেডি, আমি উঠে গেছি আর আন্টি উঠে গেছে। আন্টি আমাকে সাইডে ডাকে, রুম থেকে বের করে আনে, এনে বলে যে আমি তোমাকে কিছু বলি, তুমি ভয় পেও না। তো আমি বললাম যে হ্যাঁ আন্টি, বলেন। বলতেছে যে আমি এই বাসে আসার পর থেকে, মানে রাব্বুর বিয়ে হওয়ার পর থেকে আমি এখানে জানি কিছু আছে, কিন্তু এটা আমাদের ফ্যামিলির কাউকে কখনো ক্ষতি করেনি। এই প্রথম তুমি, মানে সেকেন্ড, আমি এই সেকেন্ড যে যাকে, মানে বাহিরের কাউকে ক্ষতি করছে এই জিনিসটা। আমি আন্টির কথা মন দিয়ে শুনতে থাকি। আর আন্টি তারপর বলে যে ওর যে দুই ফুপু ছিল তার ভিতরে এক ফুপু একদিন অনেক আগে, প্রায় পনেরো বছর আগে এরকম, তো নামাজ পড়ছিল ছাদে। তো ওই ছাদে সে এমন কিছু দেখেছে, সেটা দেখার পর সে আর কখনো কথা বলতে পারে। তার কিছুদিন পরই ওর ফুপু মারা যায় অনেক জ্বরের কারণে, যেটা ওটা অনেক আগের কথা, মানুষ ওইভাবে ওটা ই করে ফেলছে যে জ্বরের কারণে মারা গেছে। কিন্তু আন্টির মনে এটা সবসময় ছিল যে এটা জ্বর ছিল না, এটা নর্মাল জ্বর না, কিছু দেখার কারণে, কিছু দেখে অনেক ভয় পাওয়ার কারণে তার মৃত্যু হয়। তো আন্টি তখন আমাকে জিজ্ঞেস করে যে আমি কি রাশি। তখন আমি বলি যে আমার বার্থডে 3rd অক্টোবর, আমি তুলা রাশি। তখন আন্টি বলে যে আমি এখন পর্যন্ত, মানে কখনো শুনি নাই যে তুলা রাশি কেউ আমাদের বাসায় আসছে, আর তুমি ফার্স্ট কেউ যাকে এরকম অ্যাটাক করছে, হয়তোবা তুমি কিছু করছো এখানে এসে, অথবা তোমার রাশির কারণে কিছু একটা তোমাকে টানতেছে। আমার অনেক জ্বর ওই টাইমে, তো যেহেতু ফজরের ওয়াক ঠিকভাবে সূর্য ওইভাবে উঠেও নাই, তো আমি আবার শুতে চলে যাই। তো আন্টি বলে যে তোমার অনেক জ্বর, তুমি আর থাকো না, তুমি চলে যাও ঢাকায়, তোমার এখানে থাকা ঠিক হবে না। তো আমার অনেক জ্বর, তো আমি ঘুমানোর পর আমি স্পর্শটা আবার পায়ে ফিল করি, কারণ তখন আমি জানি যে এখানে কিছু আছে। আর এর আগে আমি জানতাম না যেখানে কি আছে, কিন্তু এরপর আমি জানি যে এখন কি আছে। তো স্পর্শটা আবার আমার পায়ে, আমি ওই দিনই ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর আমার সাথে
সবাই চলে আসেন একসাথে?
না না, শুধুমাত্র আমি আর আমার একটা ফ্রেন্ড, যে আমাকে শুধু দেওয়ার জন্য আসতেছে। তো আমার জন্য ও টুরটাও মাটি হয়ে যায়। তো আমি আর আমার ফ্রেন্ড আসি, ও আমাকে আনে। আমার অনেক জ্বর তখন বাসায়, আমি বলবো কি বুঝতে পারতেছিলাম না, বলতে পারছি না যে এইসব হয়ে গেছে, কারণ বাবা ভয় পাবে বা আমু ভয় পাবে। তো এই আমার জ্বর থাকে, কিন্তু হঠাৎ আমি একা ঘুমাতেই পারছি না কোনোভাবে। ঘুমের ভিতর আমার অনেক খারাপ স্বপ্ন আসতেছে এইসব নিয়ে।
বাসায় চলে আসার পর,
বাসায়, ঢাকায় বাসায় চলে আসার পর ওইটা আমাকে ছাড়ছে না এখনো, কোনোভাবেই না। মানে কিছুদিন পর, দু একদিন পর 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 আমাকে আবার অ্যাটাক করে রাতে। ওই স্পর্শটা অন্যরকম, মানে এটা মানুষের বা কোনো কিছুর স্পর্শ, মানে ওইটা ওইটা ফিলটা বোঝানো যাবে না কখনো, যেটা কি ছিল। তো এইভাবে চলতে থাকে অনেকদিন পরে। আমার হেলথ অনেক খারাপ হতে থাকে, কারণ আমি রাতে ঘুমাতে পারছি না আর আমার সকালে ক্লাস থাকে। তো এটার জন্য, মানে আব্বু, মানে শেষ পর্যন্ত আমি বাসায় বলি যে এটা কি কি হয়েছিল আমার সাথে ওখানে। তো আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আমরা হুজুরের কাছে যাব। তো ওই দিন রাতে বাবা আমার সাথে ঘুমায়, বাবা ফিল করতে পারে যে এখানে কিছু আছে। বাবা বুঝতে পারে যে আমার সাথে কিছু হচ্ছে। রাতের বেলা বাবা সারা রাত জেগেছিল, আমার দিকে তাকিয়ে ছিল যে কি হচ্ছে। বাবা দেখতে পায় যে আমি পা নাড়াচ্ছি স্পর্শের কারণে, বা আমার সাথে কিছু হচ্ছে, আমাকে কেউ টেনে উঠাইছে। বাবা বুঝতে পারে যে এটা নর্মাল না। তো পরের দিন আমরা হুজুর কাছে যাই, সে আমাকে মানে কোয়াটা করে দেয়। সে আমাকে বলে যে তুমি কিছু একটা করে আসছো, মানে যেটা তার পছন্দ হয় নাই যে ছিল ওখানে। তো তুমি মাস্টে আসছো, এটা ভালো করছো ওইখানে, কারণ এটা দরকার ছিল, না হলে হয়তো বা তুমি ওখান থেকে আসতেও পারতা না, ওটা এত পাওয়ারফুল ছিল। এর মাঝখান থেকে একটা জিনিস আমি মানে পরে বলতে যাচ্ছিলাম, সে থার্ড দিন যেদিন আমাকে একদম খুব খারাপ ভাবে উঠানো হয় ওই বাসায়, তো আমার পিঠে একটা খামচি লাগে। ওই খামচিটা আমি কাউকে দেখাইনি তখন, দেখাইছিলাম। ওটার পরে আন্টি আমাকে বলে যে তুমি চলে যাও, তোমার থাকা ঠিক হবে না, কারণ তখন ওটা অ্যাটাক করা স্টার্ট করে দিয়েছে ওই তিন দিন। তারপরে আমি মাফ চেয়েছি। তো এইভাবে যখন ঢাকা এসে ই করে তখন আমার সাথে নর্মাল হয়, কিন্তু ওই ভয়টা থেকে যায়। আমি ওই স্টোরি থেকে আমার সাথে ঘটে যাওয়ার এটা থেকে আমি বুঝতে পারি যে ভয় কি। এন্ড যখন আপনি ঘুমাচ্ছেন বা আপনি কেউ যখন এটা আগে কখনই ফিল করে নেয় যে এরকম কিছু আশেপাশে থাকতে পারে, তার শরীরে যখন এরকম একটা স্পর্শ এসে পড়ে, এরকম একটা ভয় যে তাকে কেউ খাট থেকে নামাইছে কখনো টেনে রাত্রের দুইটায় ঘুমের মাঝখানে, এটা অনেক বড় একটা ভয়।
এটা এখন কি অবস্থা আসলে?
এখন পর্যন্ত মানে মাঝখানে একদিন এটা ই করছে যে আমাকে আবার দেখাইছে যে সে এখনো মানে এটা আসে আশেপাশে। তো এরপর মানে প্রবলেম করছে না, কিন্তু মাঝখানে একদিন এটা এটা করছে।
ও গল্পটা শুনে আমি আসলে দেখছিলাম চোখে কি হচ্ছে, আসলে অনেক ভয়ঙ্কর। ফেসবুকে যাবো আমি আবার। খান আশরাফ লিখেছে, ভাই গল্পগুলো অস্থির। হাফিজুর রহমান লিখেছে, অনেক ভয় করছে ভাই, ওদের অনেক ভালো লাগছে। ফাহিম আহমেদ আছে, ও লিখেছে ও হরর ক্লাবের অনেক ভক্ত, কুমিল্লা থেকে শুনছে। আরো আছে তাসকিন, সানজিদা আছে, অনিক আল হাবিব আছে, বালুচরে ধুলাবলি উনি আছেন আমাদের সাথে, আংশিক দার্শনিক আছে, তারপরে আছে মামুন খান, তারপরে আনিক আল হাবিব, অনেকেই আছে আমাদের সাথে। সো মেসেজ তো পড়বো, আরো অনেক গল্প আছে আমাদের সামনে, আর আমাদের হরর স্টোরিটা এই এই উইকের সেটাও আমরা শুনবো। আমরা একটা গানে চলে যাই এখনকার মতো, গানটা শুনে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।
এথেন্সের শেকলে বাঁধা ভূত, হেমেন্দ্র কুমার রায়। সে অনেকদিন আগের কথা, তখনও যীশু খ্রিস্টের জন্ম হয়নি, আড়াই কি তিন হাজার বছর হবে। প্রাচীন গ্রীসে এথেন্স বলে একটা জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছে। সেই এথেন্সেরই একটা পাহাড় খেলা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেকদিন ধরেই খালি পড়েছিল, একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পাহাড়ি পরিবেশ, তাই পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না, অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে বা সামান্য সাজিয়ে গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারত। আসলে সবাইকে আর লোকজনের ঠাসা ভিড় হৈহট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে, অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই বাড়ির যে মালিক, সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত এই কুঠিটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে পারেননি, তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তাঁর মৃতদেহ দেখেছিল
তাদের মধ্যে কিছু সন্দেহ তারা পাকিয়েছিল, কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল, এমন সময় সে হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক পুরো হাতে পায়ে শেকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে সে দাঁড়িয়েছিল। তার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে এসেছিল। সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোন সাহসী লোক ওই বাড়ির দিকে পা বাড়াত না। লোক মুখে কথাটা ছড়িয়ে পড়ার পরই ভূতের বাড়ি বলে কুঠিটার অপবাদ হয়ে গেল। কেউ আর সাহস করে ওই কুঠির ত্রিসীমানায় পা বাড়াত না। কুঠির মালিক যে ছিল সে লোকটি কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত, কিন্তু যে মুহূর্তে ওই ধরনের একটা ভুতুড়ে প্রবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতেও পারত না। ফলে হল কি, কুঠিটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল। কেই বা সাথ করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে? শেষ পর্যন্ত বাধ্য হয়ে জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক। কিন্তু কিনবে কে? শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি নয়, তবু একজন রাজি হল। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনের একজন নাম করা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতেই ভালোবাসেন। তিনি যুক্তি এবং তর্ক দিয়েই সবকিছু বিচার বা বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোক মুখে কুঠিটার অপবাদের কথা তাঁরও কানে এসেছিল, কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোন অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন। মালিক তো হাতে স্বর্গ পেলেন, তিনি ধরেই নিয়েছিলেন এমন ভুতুড়ে বাড়ি কোনো দিনও ভাড়া বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন। বলে কি এই বুড়ো, ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন? অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুঠিটি বিক্রি করে হাঁফ ছাড়লেন। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে উঠে গেলেন সদ্য কেনা সেই বাড়িটায়। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু গোছালেন। নিজের হাতেই তাকে সবকিছু করতে হয়েছিল, তার কারণ বাড়িটার ভুতুড়ে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গল্প গুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর পাননি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছেও ছিল না, সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে বিশাল শেকেলে ধরনের একটা জানালা ছিল, সেটাও খুলে রাখলেন। গরমের দিন, সন্ধ্যে রাতের ফুরফুরে হাওয়া বইছিল, দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি। বাতি নিভিয়ে শোবার সঙ্গে সঙ্গে দু চোখের পাতায় নেমে এল রাত্রের ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে? হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতস্থ হতে। দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগল তিনি কোথায় আছেন, কেমন ভাবে আছেন এটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল। শুনলেন গল্পটির প্রথম অংশ। এথেন্সের শেকলে বাঁধা ভূত, হেমেন্দ্র কুমার রায়। এখন শুনব গল্পটির বাকি অংশ। তার মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে, আর এই নতুন বাড়িতেই তার প্রথম রাত্রিবাস। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন। মিনিট দুই তিনি মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ছনছন আওয়াজের মতো, কিন্তু খুব স্পষ্ট নয়, কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন, জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না, আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না, তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরো একটা জিনিস তিনি অনুভব করলেন, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে, একটা দম বন্ধ করা ঘুমট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে শুয়ে এল, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অশরীরীর হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে, মূর্তিটার দুটো চোখ আর মুখের হা থেকে জ্বলন্ত আগুনের আভা ঠিকরে বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসী, ভৌতিক কিছুতে তাঁর তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল। তিনি বুঝতে চাইলেন এটা কি, কোন ভয়ঙ্কর দানব নাকি অসৎ মানুষ ওইসব সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে। শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি তর্ক যখন তার মনে ঝড় তুলেছে, তখনই তিনি দেখলেন সে হাতে পায়ে শেকল পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তাঁরই দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত মূর্তিটা তাঁর একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো, দু চোখ আর মুখের কভর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠিকরে পড়ছিল। সে যেন মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল, আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হৃদয়ের কোন রোগী হলে নির্ঘাত তার মৃত্যু হতো, কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির কিছুই হল না, বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন অশরীরী মূর্তিটা এর পর কি করে। এক মুখ দাড়ি কফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটিকে তখন বেশ বিভৎস এবং ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর হাতের নখগুলো ছিল বেশ বড় বড়, হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় এলো। ভূতে তিনি বিশ্বাস করতেন না, কিন্তু জ্যান্ত দেহের কোন চোর ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না, কিন্তু জ্যান্ত চোর ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে। তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো তেমন কোন অস্ত্রই ছিল না। মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যি যদি লোকটি কোন চোর ডাকাত হয় তাহলে তার করার কিছু থাকবে না, তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে, তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করা যায় তাই ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে শুরু করল। পেছাতে পেছাতে সে একসময় ঘর পরিত্যাগ করল। মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন, তারপর নিজেও ছুটে ঘর থেকে বেরিয়ে গেলেন। মূর্তিটি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে গেল, তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল। দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন কে কে বলে, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানো ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন, আরো দু একবার ডাকাটাকি করেও কারো উত্তর কিছু পেলেন না। বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন। বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাত্রে ঠিক যে জায়গাটা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকলেন, কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তার অস্বাভাবিক বলে মনে হল না। পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে, লোকজন কেউ তেমন থাকত না, হয়তো সেটা কুঠি বাড়িকে কেন্দ্র করে সেসব গল্প এবং গুজব আছে তারই ভয়ে কোন সাহসী পুরুষও এ বাড়ির ত্রিসীমানায় আসত না। নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাছে, নিজের চিন্তায়, নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন, ফলে রাতে সেই অশরীরী কিংবা অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে এল, কিন্তু ঘটনাটাকে তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধো ঘুম আধো জাগরণে কি দেখতে কি দেখেছিলেন। বিছানায় সবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ভয়ডর না থাকার জন্যে সমস্ত কিছুকে অলীক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তার পরের রাতেও সেই একই ব্যাপার, পরপর তিন রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং হাত নেড়ে কিছু বলতে যাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েই বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয়, কিভাবে হয়। তবে কি এটা নতুন ধরনের জাদুবিদ্যা? অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিছকই কল্পনা বলে সবকিছু উড়িয়ে দিতে পারলেন না, আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয় এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে, নিছক মায়া বা জাদুবিদ্যা নয়, আর সত্যি যদি অশরীরী কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে। আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটা, কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বিভৎস আকৃতির সেই মূর্তিটি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে কি ওই জায়গাটিতেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে? এর একটা বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে, সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামি লোক, জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি প্রায় সকলেরই পরিচিত। ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না, এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটি কত তিন রাত্রে অদৃশ্য হয়ে যেত, সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হল। অবশ্য বেশি দূর খুঁড়তে হল না, সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, সেগুলো মরচে ধরেছে বেশ পুরু হয়ে। প্রেত বা ভূত কোনদিনও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির, কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটি মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে, এটা অনুমান করতে তার কোনো অসুবিধা হল না। সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তারা কঙ্কালটিকে যথাযথভাবে কবর দিলেন। আর সবথেকে অদ্ভুত ব্যাপার যা, তা হল কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর আর কিন্তু কোনদিনও কোন রাতেই দার্শনিকের ঘরে সেই মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন। বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজ খবরও করেছিলেন, কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িতে কাউকে কোনোদিনও কবর দেওয়া হয়েছিল কিনা। তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত, অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ ক্রীতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এ ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই, তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে, আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়, হয়তোবা তার অতৃপ্ত আত্মা তৃপ্তির পথ খোঁজে। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প এথেন্সের শেকলে বাঁধা ভূত।
ওয়েলকাম ব্যাক টু ভূত FM হরর ক্লাব অন রেডিও 48.8 FM। আরেকটা নতুন ঘন্টা শুরু হয়ে গেল, আরেকটা শেষ ঘন্টা। তো আমার সাথে হরর ক্লাব কিন্তু এখনো আছে জাসান আর জাবের। হেই, হোয়াটস আপ? তো কি অবস্থা তোমাদের অ্যাক্টিভিটি, আপনাদের অ্যাক্টিভিটির কি অবস্থা?
এই তো চলছে, স্টোরি বলার জন্য ওয়েট করছি।
আপনাদের ক্লাবে কারা কারা আছে সবার নামটা জানতে পারলে ভালো হতো। হ্যাঁ,
আমাদের ক্লাবে আছে দুইটা মেয়ে এবং ছয় সাতটা ছেলে। তো আমাদের ফ্রেন্ডের ভিতরে আছে আমি, ও এবং জয়, আমাদের ফ্রেন্ড ওয়াকার, তারপর সাইফ, ইয়াফিয়া, বৃষ্টি এবং আরো সবাই গ্রুপের তামিম, আকিব ভাই এরা। আজকে আমি একটু বলতে চাচ্ছি যে এখানে আমাদের গ্রুপের একজন মেম্বার আর ফ্রেন্ড ইয়াফিয়ার বার্থডে। সো 12টার ঘন্টা শুরু হয়ে গেছে, আমি ওকে উইশ করতে পারিনি কারণ আমি স্টুডিওর ভিতরে, এন্ড আমি ওকে উইশ করতে চাচ্ছি হ্যাপি হ্যাপি বার্থডে ইয়াফিয়া। ওকে,
অসম। তাহলে আমরা একটা নেক্সট স্টোরিতে চলে যাই, কেমন?
হ্যাঁ, নেক্সট স্টোরি জাভের বলবে। ওকে জাভের,
অলরাইট।
হ্যালো লিসেনার্স, আমি জাভের। এই ঘটনাটা আমার সাথে অনেক রিসেন্টলি ঘটেছে। আমি এই কিছুদিন আগেই একটা চিল্লায় গেলাম আমার কিছু ফ্রেন্ডদের সাথে, তো মেইনলি ওইখানে যেয়েই আমার এই ঘটনাটা ঘটেছে। তো আমরা নর্মালি এই কিছুদিন আগেই, মাসখানেক আগে গেলাম চিল্লায়। তো যাওয়ার পর আমরা নর্মালি ছিলাম, এটা ছিল হচ্ছে মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জ?
হ্যাঁ, অনেক দূরে। তো আমরা আসলে ওই জায়গায় একটা গ্রামে নিয়ে যাই যে গ্রামটা আসলে আমরা কেউই চিনি না, এন্ড আমাদের সাথে সবসময় একজন হুজুর থাকতো যে ওই এলাকার, এন্ড সেই আমাদের সবসময় সব জায়গায় নিয়ে যেত। তো নর্মালি আমরা ওইখানে ইসলামের দাওয়াত দিতে গেছি, সবাই ইসলামের দাওয়াত দিচ্ছি, ভালো যাচ্ছে। আফটার ওয়ান উইক দেন আমাদের হঠাৎ করে একটা ফ্রেন্ড একটু অসুস্থ হয়ে যায়। তো অসুস্থতা হয় আপনার এশারা জানের পর। তো হঠাৎ করে দেখি তার জ্বর আসছে প্রচন্ড, এন্ড অনেক বাজে অবস্থা। তো আমাদের কাছে কোনো মেডিসিন না থাকার কারণে আমাদের আনতে যেতে হবে অত রাতে, কোনো কিছু করার ছিল না, তখন আমরা যাবো ডিসাইড করি। তো আমাদের সাথে যে এলাকার হুজুরটা ছিল সে আসলে তখন আমাদের সাথে প্রেজেন্ট ছিল না। তো আমরা যেহেতু রাস্তা শুধু চিনছি, কয়েকদিন গেছি ওইভাবে চিনছি, তো ওই আন্দাজ অনুযায়ী আমরা যাওয়া শুরু করলাম। তো আমরা নর্মালি হাঁটা শুরু করি। তো সেদিন পূর্ণিমার রাত ছিল, চাঁদ ভালো ছিল, সো দ্যাটস ওয়াই আমরা রাস্তা দেখতে পাচ্ছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না। তো আমরা কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে দেখি যে বাতাস শুরু হয়, অনেক দমকা বাতাস শুরু হচ্ছে। তো বাতাস শুরু হওয়ার পর হঠাৎ করে দেখি যে আমাদের একটু সামনেই, 10 হাত থেকে 15 হাত সামনে একটা বাঁশঝাড়, যে বাঁশঝাড়টা অনেক মানে ওই বাতাসের কারণে প্রচন্ড দোলা খাচ্ছে, প্রচন্ড দোল খাচ্ছে, অ্যান্ড বারবার বাঁশগুলো এসে রাস্তায় বাড়ি খাচ্ছে। তো আমরা তখন ওইখানে দাঁড়াই, একটু স্টে করি। তো স্টে করার পর তারপর আমরা চিন্তা করি যে ওখান থেকে যদি আমরা ক্রস করতে যাই, যে কোনো সময় আমরা ব্যথা পেতে পারি, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, তো আমরা কি করব। সো আমরা ডান সাইডে দেখলাম যে একটা জমির মধ্যে যেমন আইল থাকে না, ওই আইল। তো আমরা চিন্তা করলাম তখন যে ঠিক আছে, আমরা এই আইল থেকে একটু সামনে যাই, অ্যান্ড সামনে যাই, তারপর ওই জায়গাটা ক্রস করি। তো যথারীতি আমাদের ভাবনা অনুযায়ী তো আমরা ওখানে নামি, নামার পর সামনে যেতে থাকি। তো ওটা ছিল কিন্তু ধান ক্ষেত, অ্যান্ড তখন বাজবে রাত 9:30-10। তো 9:30-10 ওরকম সময় ওই গ্রামের অঞ্চল প্রায় বলতে পারেন মধ্যরাত, কেউই ছিল না রাস্তায়। সো আমরা ওখান থেকে নেমে একটু দূরে যাওয়ার পরই খেয়াল করলাম যে একটা গরু অনেক ছোটাছুটি করছে, অ্যান্ড গরুর মানে গরুর যে একটা রশি থাকে গলায় সে রশিটা খোলা, তো অনেক দৌড়াদৌড়ি করছে। তো ওইটা দেখার পর আমরা ওইখানে দাঁড়াই, অ্যান্ড চিন্তা করি যে কখন একটু সামনে গেলে তারপর যদি আমাদের কি করে। আর আমরা সবাই পাঞ্জাবি পরা ছিলাম, তো অন্ধকারে ওই সাদা পাঞ্জাবিগুলো একদম ভালোভাবে বোঝা যাচ্ছিল যে সামওয়ান ইজ হিয়ার। সো গরু অবশ্যই ওগুলো দেখলে তখন আসতে পারে আমাদের দিকে, আমরা চিন্তা করলাম। তো তখন আমরা কি করব, তাই আমরা কোনো কিছু সামনে যে না যেয়ে আমরা আবার পিছনে ব্যাক করি, কারণ পিছনে বেশি দূর আসি নেই। আমরা আবার পিছনে ব্যাক করলাম, সুরা কালাম পড়তেছি। তো পিছনে ব্যাক করার পর ওই বাঁশঝাড়টার কাছাকাছি চলে আসি, এমন সময় দেখলাম যে আমরা আইল থেকে রাস্তায় উঠবো, আমরা যখন রাস্তার দিকে তাকাইছি তখন দেখছি যে কেউ নাই রাস্তায়। বাট আমরা যখন আইলটা রাস্তা থেকে একটু নিচু, তো নিচে থেকে উপরে উঠতে গেলে তখন দেখা যায় না অ্যাকচুয়ালি রাস্তাটা। তো উঠছি, ওঠার পর দেখি ওখানে একজন ভদ্রলোক, একজন বয়স্ক লোক হবে, অ্যান্ড তার বয়স হবে প্রায় 50, এমন একজন ভদ্রলোক। তো সে আমাদের ওখানে দাঁড়ায় আছে, অ্যান্ড বলতেছে যে আসেন আপনারা, আপনারা কি তাবলিগে আসছেন? আমি বললাম হ্যাঁ আসছি। তো এত রাতে আমরা বললাম যে আমাদের এরকম একজন ফ্রেন্ড অসুস্থ, তার জন্য মেডিসিন আনতে যেতে হবে একটু বাজারে। তো বলে যে বাজার তো অনেক দূর, আপনারা এত রাতে এখান থেকে তো আপনারা যেতে পারবেন, আসেন আমাদের আমার সাথে আসেন। তো আমরা নর্মালি চিন্তা করলাম যে যেহেতু সে আমাদের এরকম ভাবে বলছেন, সেও পাঞ্জাবি পরা, তো হয়তো মুরব্বী যেহেতু ভালোই কেউ হবে, অ্যান্ড তাবলিগে কেউ আসছে হয়তো। তো আমরা তার সাথে যাই, কিছু দূর আগানোর পর তারপর সামনে একটা খাল, অ্যান্ড খালটার মধ্যে মানে খালটা পাড়ানোর জন্য একটা জাস্ট বাঁশ দেওয়া আছে, ওই বাঁশটা টাইপের, ওই সাঁকো টাইপের, ওই রকম ওইটার উপরেই যেতে হবে, আদারওয়াইজ নৌকা নিতে হবে। তো ছোট নৌকা আছে পাশে রাখা, অ্যান্ড ওইটা এখন আমরা ওইখান থেকে তো আসলে যেতে অভ্যস্ত না, যে কোনো সময় পড়ে যেতে পারি, তাই আমরা নৌকা নিলাম। তো নৌকায় নেওয়ার পর আঙ্কেলি আমাদের ওই মুরব্বী আমাদের নিয়ে গেল, নিয়ে যেয়ে একটু সামনে ক্রস করে দিয়ে তারপর পরে সে আবার আমাদের সাথে হাঁটা শুরু করলো। তো সেই সামনে হাঁটছে, আমরা তাকে দেখে পিছনে পিছনে হাঁটছি। তো বাজারের কিছু দূর আসার পর যখন দেখতে পাচ্ছি বাজারটা, সে তখন ওইখানে থেমে যায়, অ্যান্ড তখন সে বলে যে আমি আর বাজার পর্যন্ত যাবো না, আমি এখানে আসি, আমার এখানে একটা কাজ আছে, আমি কিছুক্ষণের মধ্যে কমপ্লিট করছি, তো তোমরা আসো তাড়াতাড়ি, আমি আবার তোমাদের সাথে যাব, তোমাদেরকে নিয়েই যাবো, তোমরা যেহেতু চিনো না তোমাদের নিয়ে যাবো। আমরা বললাম আচ্ছা চাচা আমরা আসতেছি, আপনি এখানে থাকেন। তো আমরা রীতিমতো বাজারে গেলাম, বাজারে যেয়ে মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পর আমরা তখন একটু জিজ্ঞেস করতেছিলাম যে মানে নিজের নিজের কথা বলতেছিলাম যে ইনি কে, এত রাতে আমাদের হেল্প করতেছে, মানে কোনো সমস্যা না অন্য কোনো মতলব তো হতে পারে কোনো, কারণ আমরা যেহেতু এখানে চিনি না। তো তারপর নর্মালি কথাবার্তা বলার পর তারপর আমরা ডিসাইড করলাম আবার যাব। তো তখন যাও গেলাম, যাওয়ার পর চাচা দেখি যে দাঁড়ায় রয়েছে আমাদের জন্য। তো তাকে আমরা দূর থেকে দেখলাম যে মানে তার চেহারার দিকে তাকালাম, তার চেহারাটা অনেক চমৎকার একটা, মানে কেমন জানি একটা আভা ছিল, মানে কেমন জানি অনেক গ্লো করছিল তার চেহারাটা।
আচ্ছা,
অত রাতের অন্ধকারেও চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, অ্যান্ড বুঝাই যাচ্ছিল যে সে অনেক পরেশগারী একজন মানুষ, অনেক পবিত্র একজন মানুষ হবে। তো আমরা তার পেছন পেছন আবার গেলাম, যাওয়ার পর তারপর রীতিমতো নৌকা, নৌকা থেকে পার করে পাশে গেলাম। যাওয়ার পর পরে দেখি যে ওই বাতাস, আবার বাতাস শুরু হয়েছে, অনেক জোরে বাতাস। তো তখন তিনি বলল আমাদের যে আপনারা দোয়া দরুদ পড়েন, নর্মালি একটু দোয়া দরুদ পড়তে পড়তে সামনে আগাতে থাকেন আমার সাথে। তো আমরা নর্মালি দোয়া দরুদ পড়তেছি অ্যান্ড সামনে আগাচ্ছি। তো তখন যে দেখি যে ওই বাস ছাড়টা ওরকম, মানে এখান থেকে প্রায় 10-15 হাত দূরে হবে, ওখানে বাস ঝাড়টা ওরকম লাফালাফি ওরকম বাড়ি খাচ্ছে। তো তিনি তখন আমাদের সামনেই, উনি যেই আর 2-3 স্টেপ সামনে গেল তখন দেখি যে ওই বাতাস ঠিকই আছে কিন্তু বাস ঝাড়টা নড়া বন্ধ করে দিছে। তো আমরা জিনিসটা দেখে একটু অবাক হই যে এমন কেন, হঠাৎ করে কিভাবে থেমে গেল। দেন আমরা আবার সামনে যাই, তখন হুজুরের সাথে সামনে যাওয়ার পর হুজুর আমাদের ওই বাস ঝাড়টার কাছাকাছি আসার পর বাস ঝাড়টা ক্রস করে দিল, তারপর আমাদের বলল যে এখন আপনারা যেতে পারেন, আপনারা নর্মালি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকেন। তো আমরা তখন তারে বললাম যে আপনি যাবেন না সামনে, বলে না আমি এই পর্যন্তই, আমার এই পর্যন্তই কাজ ছিল, আমি এই পর্যন্তই ঠিক আছি, আপনারা যান, সমস্যা নেই, রাস্তায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা তার কথার মতো চলে আসি। তো আমরা কিছু দূর যাওয়ার পর পিছনে তাকাই, পিছনে আমরা কোনো কিছু দেখতে পাই না, সেই মুরব্বি আর ছিল না। তো আমরা তখন প্রচন্ড ভয় পাই যে সে এতক্ষণ ছিল এখন কেমনে নাই। সেও একজন মানে হোয়াইট কালার একটা পাঞ্জাবি পরা ছিল, একদম জোব্বা পা পর্যন্ত। তো অন্ধকার পূর্ণিমার রাতে যেহেতু হালকা অন্ধকার থাকলেও তার ওই পাঞ্জাবি খুব ভালোভাবে দূর থেকে হলেও দেখা যাবে, আশেপাশে সব জায়গায় জমি, ফসলের ক্ষেত, তো কোথাও নেমে গেলে সেখানেও দেখা যাবে। তো হঠাৎ করে সে কোথায় চলে গেল, ব্যাক করলেও তো আমি রাস্তায় দেখতে পেতাম। তো আমরা একটু লিটারালি ভয় পাই। তো আরেকটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে একটা হাসির আওয়াজ অ্যান্ড অনেক ঘুমট বাঁধা একটা কণ্ঠে কে জানি বলতেছে যে বেঁচে গেলি তোরা সামথিং। তো আমরা এই জিনিসটা শোনার পর ভাইয়া প্রচন্ড পরিমাণ ভয় পাই, অ্যান্ড তখন আমরা কি করব কিছু না বুঝে আমরা জাস্ট সামনে মসজিদটা দেখতে পাই অ্যান্ড ওইদিকে দৌড় দিই। আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম, তিনও জনের দৌড় দিই প্রচন্ড জোরে, অ্যান্ড দৌড়ে যেয়ে একদম পুরা মসজিদে যেয়ে থামি। তো হঠাৎ করে ওই সময় যে মসজিদে যেয়ে দেখি কি যে ওই এলাকায় যে মসজিদ যে লোকটা ছিল ওই লোকটা দাঁড়ানো অ্যান্ড আমাদের হুজুর। তো আমাদের জিজ্ঞেস করতেছে যে এত রাতে কোথায় গেছিলেন আপনারা। তো বললাম যে হুজুর ও তো অসুস্থ, তো তাই মেডিসিন টানতে গেছিলাম। তো বললো যে আপনারা তাহলে হাঁপাচ্ছেন কেন, ওরকম দৌড়াচ্ছেন কেন। তো আমরা তখন ব্যাপারটা ইগনোর করলাম, হুজুরে বললাম যে হুজুর একটু পরে বলছি। তো তারপর পরে হুজুরকে আমরা এই জিনিসটা বলি যে হুজুর আমাদের সাথে এরকম এরকম ঘটনা হয়েছে, তো আমরা কি করতে পারি, মানে আমাদের তো অনেক ভয় লাগতেছে। তো হুজুর তখন বলে যে আসলে হয়তো আপনারা যেহেতু আল্লাহর নামে আসছেন, যেহেতু এই জায়গায় ভালো কাজ করতেছেন, তো হয়তো আপনাদের জন্য ভালো কোনো কিছু ছিল যেটার জন্য আপনারা বেঁচে গেছেন, হয়তো খারাপ কোনো কিছু থাকতে পারে যেটা আপনাদের ক্ষতি করতে পারত, কিন্তু আপনাদের ওই ক্ষতির হাত থেকে রক্ষা করছে উনি, দ্যাটস ইট, এমনি কোনো ক্ষতি করবে না আপনাদের ইনশাল্লাহ। তো ঠিক আছে, তারপরই আসলে ওই জায়গায় থাকা অবস্থাটা বেশি ভালো ছিল না, আমরা আর থাকতে পারিনি। তো আফটার 2 ডেজ আমরা ঢাকায় ব্যাক করি, অতদিন আর মানে 40 দিন আর থাকা হয় না, আমরা তারপর চলে আসি ঢাকায়।
আসলে আসলে ভাগ্য ভালো ছিল আসলে অনেকটা। থ্যাংকস জাবের অ্যান্ড জাসন, রাইট? হ্যাঁ, সো আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমরা এখন বিদায় দিয়ে দেবো আপনাদেরকে। সো আই হোপ নেক্সট কোনদিন আবার কথা হবে আপনাদের সাথে। থ্যাংকস লট, অ্যান্ড স্টোরিগুলো খুবই খুবই ভালো লেগেছে আসলে, অ্যান্ড ট্রু স্টোরি অ্যান্ড রিয়েল স্টোরি, খুবই 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 জোশ ছিল। থ্যাংকস, অনেক ভয় লেগেছে,
অনেক অনেক গল্প নিয়ে আসবে কিলগেটার।
ইয়া, থ্যাংকস, ওকে, আমরা এখন একটা গানে চলে যাচ্ছি, গানের পরে আমরা শুনবো ভূত এফএম হরর ক্লাবের একটা ওল্ড স্টোরি, সো সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন, এন্ড ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।
ঘটনাটি 25 বছর আগের, আমি তখন খুব ছোট, স্কুলে পড়ি। বাড়িতে আমি, বাবা মা আর দুই বোন, এই মিলে আমাদের 5 জনের সুখী পরিবার। বাবা একটি অফিসে কাজ করতেন, সেই সকালে বের হয়ে যেতেন, ফিরতেন সন্ধ্যায়। বাবা ফিরেই আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন, আমাদের এটা ওটা কত বায়না আবদার সব আবদার মেটাতেন, মজার মজার সব গল্প বলতেন, রাতে ছাতে নিয়ে তালা চেনাতেন। ওই যে ওইটা হল সাতি তালা, এর ব্যাস 19 মিলিয়ন কিলোমিটার, সূর্যের চেয়ে 100 গুণ বেশি উজ্জ্বল। ছোটবেলায় এসবের কিছুই বুঝতাম না, তবে মুগ্ধ হয়ে বাবার কথা শুনতাম। বাবা আরো কত গল্প বলতেন। একদিন বাবা অফিস থেকে ফিরে এসেই হইচই শুরু করে দিলেন, চলো চলো ছাদে চলো। সেদিন আমার বড় বোনের জন্মদিন ছিল, তাই ঘটা করে সূর্যাস্ত দেখা হবে। আমরা সবাই বাবার সাথে ছাদে যাই। রান্নাঘর থেকে মাও এসে আমাদের দলে যোগ দিলেন। সূর্য ডুবছে তখন, লালচে আভায় ছেয়ে গেছে চারপাশ। একটু পরেই মাগরিবের আজান হবে, আমাদের সেদিকে কোনো খেয়াল নেই, আমরা ভাই বোনেরা সবাই খেলায় ব্যস্ত। বাবা আমাদের ঘরে ফিরে যাওয়ার জন্য ডাকেন, আমরা বাবার কথায় কান দিই না, বাবা মাও বাসায় ফেরেন না, ছাদের এক পাশে দাঁড়িয়ে আমাদের খেলা দেখেন। আমাদের পাশের বাসা মোতালেব কাকাদের। বাবা হঠাৎ খেয়াল করেন, মোতালেব কাকাদের ছাদের চিলে কোঠার ঘরে এক মহিলা বসে আছেন। ওই বিল্ডিং এ যারা থাকেন তাদের সবাইকে বাবা কম বেশি চেনেন, কিন্তু ওই মহিলাকে কখনো দেখেননি। নতুন কেউ হবে হয়তো, ওই বিল্ডিং এ বেড়াতে এসেছে, বাবা মা ভুলে যান ওই মহিলার কথা। সন্ধ্যা আরো গাঢ় হয়, পাখিরা নিয়ে ফেরা শুরু করে। বাবা আমাদের ছাদ থেকে নেমে যেতে বলেন, কিন্তু কে শোনে কার কথা, আমরা হি হি করে তখন খেলছি। আজকে বড় আপার জন্মদিন, তাই শাসনের বাঁধন একটু আলগা। মাও কড়া গলায় কিছু বলছেন না, তারা আমাদের ফেরার অপেক্ষায় ছাদ জুড়ে পায়চারি করছেন। বাবা ওই মহিলাকে তখন চিলে কোঠায় বসে থাকতে দেখতে পান, কেমন কঠিন মুখ, কিন্তু এ কি, মহিলার চুল যে চিলে কোঠা থেকে ছাদ বেয়ে নিচে নেমে গেছে। বাবার শির নাড়া পেয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত নেমে যায়, তিনি হতভম্ব হয়ে যান। মাও দেখলেন ঘটনাটা, তিনি বিস্ময় বিমূঢ় হন। ছোটবেলা থেকে দেখে এসেছে বাবা খুব সাহসী, কিছুতেই ভয় পান না, আজকেও ভয়টাকে একটু সামলে নিয়ে মহিলাকে ডাক দেন। মহিলা যেন পাথরের মূর্তি, স্থির বসে আছে সেখানে, বিশ্ব চলাচলের কোনো কিছুর দিকে তার মন নেই। বাবা আবার ডাকতেন, এবারও সাড়া দেয় না। এদিকে মা ভীষণ ভয় পেয়ে গেলেন, তার মনে হল এটা নিশ্চয়ই অশরীরী কিছু। তিনি বাবার হাত ধরে টানেন, চলো ঘরে চলো, আমার ভয় করছে খুব। বাবা মায়ের মুঠো থেকে হাত ছাড়িয়ে নেন। ছাদের কোনায় পড়ে থাকা একটা ইটের টুকরা তুলে নেন, সেটা ওই মহিলার দিকে ছুঁড়ে মারেন। ইটের টুকরা মহিলার পায়ের কাছে গিয়ে পড়ে, ঠক করে একটা শব্দ হয়, মহিলা মুখ তুলে তাকান। মহিলার মুখের এক পাশ সম্পূর্ণ সাদা, চোখ দুটি রক্ত জবার মতো টক টকে লাল। বাবা জ্ঞান হারিয়ে ফেলেন, মা ভয় চিৎকার দেন। মায়ের চিৎকারে আমরা খেলা ফেলে দৌড়ে আসি, আশেপাশের ফ্ল্যাট থেকেও সবাই ছুটে আসে। বাবা অচেতন হয়ে ছাদে পড়ে আছেন, কপালে বিন্দু বিন্দু ঘাম, মাও একেবারে পাকরুদ্ধ হয়ে গেছেন। সবাই বাবাকে ধরাধরি করে বাসায় আনে। রাতে বাবার অবস্থা আরো খারাপ হয়, তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। 3 দিন পর বাবার জ্ঞান ফেরে, তখন ফজরের আজান হচ্ছে। বাবা মায়ের দিকে তাকান, মা দেখেন বাবার চোখে অজানা এক শঙ্কা ভর করে আছে। বাবা মাকে বলেন, আমার 3 সন্তানকে তুমি দেখে রেখো, এটাই ছিল বাবার শেষ কথা।
Did you?
Yes, ঘড়িতে সময় রাত একটা বেজে উনত্রিশ মিনিট ইউ আর লিসনিং টু রেডিও ফ্রি রেডিও ফ্যাম অ্যান্ড আমি রাসেল আছি এই মুহূর্তে আপনার সাথে এবং আমার সাথে আজকে এই মুহূর্তে আছে শারদ সৃষ্টির বদলে শারদ এবং শারদ এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা বলছিল শারদ কেমন লাগছে আজকে ভূত এফএম হরর ক্লাব করতে
একটু ভয় লাগছে আর কি এখন ভয়টা আরো বেড়ে গেছে কারণ আপনি আমার পাশে বসে আছেন
আচ্ছা আমি তো অবশ্য ভয়ঙ্কর কিছু না বাট এতক্ষণ পর্যন্ত আমি শুনছিলাম তো আজকের ঘটনাগুলো এবং সবকিছু মিলিয়ে সবকিছু অনেক ভালো ছিল এবং আশা করছি যারা লিসনার আছেন আপনি অনেক এনজয় করেছেন এবং এই পুরোটা মুহূর্ত আপনি যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর ভেতরে ঢুকে গিয়েছেন এবং এনজয় করেছেন অনেক বেশি তো যাই হোক আমি সরাসরি প্রথমে ভূত এফএমের প্রসঙ্গে চলে যাই যে আগামীকালের ভূত এফএমে কি হচ্ছে তো আগামীকালের ভূত এফএমে সবচেয়ে বড় যে সারপ্রাইজটা আপনার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আগামীকাল ভূত এফএমে ডক্টর আলিফ আসছেন আপনাদের জন্য এবং একই সাথে আমাদের সাথে আরো মানে নতুন নতুন গেস্ট আছেন নতুন গেস্ট পুরনো গেস্ট মিলে আফনান ভাই আছেন আমাদের সঙ্গে তো এখন ডক্টর আলিফ এবং আফনান যখন একসঙ্গে আসছেন দুজনেই তখন বুঝতেই পারছেন যে একটা জমজমাট ভূত এফএম আপনাদের জন্য অপেক্ষা করছে আগামীকাল এবং আপনারা সবাই যারা ঘটনা পাঠাননি তাদেরকে রিকোয়েস্ট করবো যে অলরেডি ঘটনা যারা পাঠাননি পাঠাবেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম উইচ ইজ BHWTFM অ্যাট দ্য রেট RADIOFO@gmail.com আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এবং অডিও ক্লিপ ছাড়াও আপনি এমনি লিখেও পাঠাতে পারেন আর এই মুহূর্তে আমাদের যে পেজটা রয়েছে www.facebook.com/radio.furti সেখানে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে আপনি চাইলে কমেন্ট করতে পারেন লিখতে পারেন আপনার এই পোস্টটাতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আরো বেশি বন্ধু বান্ধবদের জানিয়ে দিতে পারেন ভূত এফএম সম্পর্কে ভূত এফএম হরর ক্লাব সম্পর্কে এবং আজকে যে ঘটনাগুলো আমরা শুনলাম সেই ঘটনাগুলো শারদ কেমন লাগলো তোমার কাছে
আমার কাছে বেশ ভালো লেগেছে মানে মনে হয়েছে আসলে ট্রু স্টোরি খুবই আমি খুবই ভয় পেয়েছি আসলে
ওকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখনো মেসেজ পাঠাচ্ছেন মেসেজ মানে না তো আমাদের এখানে কমেন্ট করছেন আফরিদ তুহিন আছেন আমাদের সঙ্গে আহমেদ তাহা তাহা তালহা আছেন আমাদের সঙ্গে এস এইচ জয় আছেন আছেন তানজির আহমেদ রুমান এছাড়াও মন শুধু মন ছুঁয়েছে ও মাই গড কি নাম এই নামটা আপনার ওকে আফ্রিদি আচ্ছা হাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন প্রিন্স অপূর্ব আছেন আছেন এমডি তানবীর শুভ এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ নাহিয়ান আছেন আমাদের সঙ্গে হৃদয় এছাড়াও আছেন আমাদের সঙ্গে আংশিক দার্শনিক অলরাইট এইচ আর আমাদের সঙ্গে কি একটা নাম দেখতে পেলাম না চলে গেল অনেকে জামি আহমেদ আছেন আমাদের সঙ্গে আছেন খান আশরাফি আছেন জিসান হাসান এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন ইয়াসিন আছেন আমাদের সঙ্গে অনিক আল হাবিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ বিপুল সহ আরো অনেকে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে অনেক 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 থ্যাংকস এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে আপনি থাকবেন তো এখন যেটা করবো সেটা হচ্ছে আনসেন্সর্ড স্টোরি প্লে করে দিব আমরা এবং আনসেন্সর্ড স্টোরি যেটা আপনারা সবাই জানেন যে ভূত এফএমে যে স্টোরিগুলো প্লে করা হয় না সেই স্টোরিগুলোর কিছু কিছু স্টোরি আমরা ভূত এফএম হরর ক্লাবে প্লে করি সেইরকম একটা স্টোরি এবং সেই স্টোরিটা আশা করছি আপনার অনেক বেশি ভালো লাগবে এবং আনসেন্সর্ড স্টোরির পরে আমরা একটা গান শুনে তারপরে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন স্টেডিয়াম রেডিও ফুর্তি এডিট এফ এম অ্যান্ড ডু ফুর্তি
হ্যালো আসসালামু আলাইকুম আমি মিনার আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালো দোলে তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন আমি ভালোই তো আমি ভূত এফএম শুনি অনেক আগে থেকে ঠিক এক্সাক্ট ইয়ারটা মনে পড়ছে না যখন থেকে আপনারা কক্সবাজারে মানে রেডিও ফুর্তি ব্রডকাস্টিং শুরু করছেন তখন থেকে আপনাদের নিয়মিত একজন শ্রোতা তো অনেক মজা লাগে ভূত এফএম শুনি কিন্তু কোনোদিন শেয়ার করা হয় না তাই ভাবলাম শুরু করি মানে শেয়ার করার কারণ আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তবে আমি কোনোদিন সাহস হয়নি যে শেয়ার করব তো যাই হোক এটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটে গেছে 2015 তে তো ঘটনাটা শুরু করছি একদিন আমি নিয়মিত হ্যাং আউটের জন্য ফ্রেন্ডের সাথে দেখা করি, মানে আড্ডা দিই। তো আড্ডা দেওয়ার জন্য এক সময় প্রতিদিনই আমরা একই সময়ে দেখা করি। তো সময়টা হচ্ছে ঠিক ঠিক আটটার দিকে, আটটার দিকে দেখা করে আড্ডা টাড্ডা দিয়ে ঠিক আসি আমরা রাত আর নয়টা বাজে। তো যে রাস্তা দিয়ে আসি, ঠিক আমরা পাঁচজন ফ্রেন্ড সবসময় থাকি একই সাথে। তো আসার সময় একটা জায়গায় আমরা বসি, মানে চা নাস্তা খাবো এরকম। তো সবসময় এটা একদম রেগুলার বসি, ঠিক প্রতিদিনের মধ্যে ওই দিনও বসলাম। তো এটা ছিল হচ্ছে কক্সবাজার হসপিটাল রোড, ওইখানে একটা জায়গায় বসি। এবং ঠিক আপনারা যারা কক্সবাজার গেছেন অথবা থাকেন তারা জানবেন, ওইটা হসপিটাল রোডে যে জায়গাটায় অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়া হয়, ওই জায়গায় একটা ছোট্ট চায়ের দোকান আছে। তো ওই জায়গায় আমরা বসি, তো সবাই যার যার মতো আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। তো এক পর্যায়ে আমার একটা ফোন আসে, তো আমি ফোনটা পিক করার জন্য ফ্রেন্ড সার্কেলের সাথে যেহেতু আছি তো একটু দূরে যাওয়া ফোনটা পিক করি। করার পরে ইভেন ওদের আমি দেখতে পাচ্ছি, ওরা এখানে চা খাচ্ছে। তো আমি কি করি, চাটা আমার হাতেই আছে, আমি চা খাই আর ফোনে কথা বলি। ইভেন আমি হেলান দিই একটা অ্যাম্বুলেন্সে, এটা নিজেরও জানতে আমি জানি না, বিকজ ওইখানে অনেক অ্যাম্বুলেন্স। তো একটা ফ্রিজাল অ্যাম্বুলেন্স যেগুলো এরা লাশ বহনকারী, ওরকম একটা অ্যাম্বুলেন্স আমি হেলান দিই। হেলান দিয়ে কথা বলছি আমার ধ্যান, আমি চা খাচ্ছি। ঠিক আমার মনে হলো কেমন যেন একটা বাতাস, মানে অনেক গাছ তো বাতাস বয়ে গেল, ওইখানে বাতাস হওয়ার কথা ছিল না ওই জায়গায়। বাতাস যখন বইল তো আমি চিন্তা করতে লাগলাম, আমি অ্যাকচুয়ালি চিন্তা করলাম না, আমি চা খাচ্ছি আর কথা বলছি। হঠাৎ করে দেখলাম আমার পিছন দিয়ে গাড়িটা, মানে আমি যে ফ্রিজাল ভ্যানটার হেলান দিয়ে আসি ওটা আমাকে ধাক্কা দিয়ে উঠলো। তা আমি খানিক ভয় পেয়ে গেলাম, বুঝছি একটা অ্যাম্বুলেন্স এটা তো দাঁড়ানো অবস্থায়, মানে যেসব গাড়িগুলো ভাড়ার অপেক্ষা থাকে ও ধরনের একটা গাড়ি। তা আমি একটু চিন্তা করা, আমার একটু ভয় লাগলো, আমি এমনিতে একটু ভীতু। আমি কি করলাম, চা খাইতে গিয়ে আরেকটু দূরে গেলাম, আরেকটা হেলান, আরেকটা মানে অ্যাম্বুলেন্সে হেলান দিলাম। ওই অ্যাম্বুলেন্সটা ফ্রিজাল ছিল। দেন আমি ওখানে চা খাইতে গেতে আমি যে অ্যাম্বুলেন্সটাতে আগে মানে হেলান দিয়েছিলাম ওইদিকে তাকালাম, মানে আমি বিষয়টা দেখার জন্য। দেখলাম অ্যাম্বুলেন্সটাতে মানে একদম দাঁড়ানো অবস্থায়, কোন লাইট টাইট অন নাই। দেখতে পারলাম মানে অ্যাম্বুলেন্সটা মানে একটু নড়াচড়া করছে। দেন আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম কি সমস্যাটা কি, দেখলাম ড্রাইভিং সিটে কেউ নেই। দেন আমি আসার পরে দেখলাম অ্যাম্বুলেন্সটা একদম মানে নড়াচড়া বন্ধ। আমি মনে করলাম আমার এটা আমার নিজের ভয় হতে পারে কেমন জানি। তা আমি নিজেকে বিশ্বাস করাতে চাইলাম না যে আসলে কিছু হইতে পারে এরকম। দেন আবার ফ্রেন্ড সার্কেল দিয়ে আমি বাসায় চলে গেলাম। দুই দিন রাতে আমি ঘুমালাম, ঘুমে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা ছিল এরকম, আমি দৌড়াচ্ছি আমার পিছনে কেউ দৌড়াচ্ছে। ঠিক এক পর্যায়ে আমাকে ধরে নিয়েছে, মানে আমাকে আঁচড় দিয়েছে। তো আঁচড় দিয়েছে মানে আঁচড় মানে নখ দিয়ে মানে আঁচড় দিয়েছে আর কি। দেন আমি ঘুম থেকে উঠলাম সকালে, দেন এটা স্বাভাবিকলি নিলাম, কারণ স্বপ্নে মানুষ অনেক এরকম জিনিস দেখে হয়। দেন আমি আবার সকালে কলেজে গেলাম। তো কলেজে যাওয়ার পরে আমার ঠিক মানে ডান পায়ের হাঁটুর উপরে আমি কেমন জানি একটা ব্যথা অনুভব করি, বিকজ আমি প্যান্ট পরেছিলাম, দেখতে পাচ্ছিলাম না আসলে কি মানে ব্যথাটা কিসের। দেন আমি পুরা অসুস্থিতে ছিলাম পুরা কলেজে ক্লাসে, মানে একটা ব্যথা অনুভব করছি আমি অসুস্থিতে ছিলাম। দেন বাসে আসলাম, ইভেন আমি আমার ফ্রেন্ডকেও জিজ্ঞেস আসলে আমি কি কোথাও ব্যথা পাইছি না, কারণ এখানে রানের এদিক দিয়ে মানে ব্যথা কেন লাগছে। তো ও বললো কি হয়তো বা এমনিতে হোয়াট এভার, আমি বাসায় আসলাম স্বাভাবিকলি নিলাম এটাও। আমি যখন বাসায় আসলাম দেন ওয়াশরুমে গেলাম গোসল করছিলাম, তখন আমি দেখতে পাইছি আমার পায়ে ঠিক তিনটা আঙ্গুলের ছাপ। অ্যাকচুয়ালি আঙ্গুলের ছাপ বললে ভুল হবে, তিনটা আঁচড়ের দাগ ঠিক লাল হয়ে আছে, একদম লাল মানে লাল অলমোস্ট রক্ত রক্ত ভাব এরকম। দেন আমি ভয় পেয়ে গেলাম, আমার মাকে শেয়ার করলাম এটা কি। দেন আমার মাও একটু কেয়ারলি নিল ব্যাপারটা। তো কেয়ারলি নেওয়ার পরে ওই যে কি বলে না, স্থানীয় আমাদের এখানে একজন আমার খালা বলি, ওনার হাতে ঝাড়াই নিল আমাকে। তো একটুকুই আমার কাহিনী, কিন্তু আমি ওই ব্যাপারটার সাথে ব্যাপারটা কি আমি এক ভেবে নিব কিনা এটা এখন আমি বুঝতে পারছি না। এটা আপনাকে কোয়েশ্চেন করলাম, আসলে অ্যাম্বুলেন্সের ব্যাপারটার সাথে এটা কি কোনো কানেকশন আছে, অথবা এটা কেমনে হলো, কোনো ডেফিনিশন দিতে পারলে রাসেল ভাই নিশ্চয়ই দিবেন। আর আমার লাইফে আরো ঘটনা আছে, বিশেষ করে গার্মেন্টস এর ঘটনাগুলো অনেক চমৎকার হয়, গার্মেন্টস অনেক কিছু ঘটে যায়। তো রাসেল ভাই ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব এবং আরো ঘটনা শেয়ার করব। ধন্যবাদ।
শারদ এবং চলছে ভূত এফ এম হরর ক্লাব। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আমরা যে কি শুনলাম আমরা একটা যদি ছোট্ট করে বলি, তাহলে আমরা আজকে তো আমাদের যে সমস্ত স্টোরিগুলো ছিল তার মধ্যে আমাদের রেকর্ডের একটা ওল্ড ভূত এফ এম এর স্টোরি ছিল, রাইট? এছাড়াও আমাদের সাথে ছিল আমাদের এই এই সপ্তাহের যে ঘটনা সেটা ছিল আমাদের, মানে গল্প যেটা সেটা আমাদের সাথে ছিল। এছাড়াও আমাদের সাথে ছিল আরো আনসেন্সর্ড একটা স্টোরি, এবং সেই সাথে আরো অনেক কিছু। আমাদের আজকের যে দুজন হরর ক্লাব মেম্বার আজকে এসেছিলেন লাইভে, তারাও চমৎকারভাবে তাদের ঘটনা শেয়ার করেছেন, এবং সেটা আমি শুনেছি এবং খুব ভালো লেগেছে। আই হোপ যে আপনাদেরও ভালো লেগেছে। তো শরৎ, আমরা শেষ মুহূর্তে কিছু মেসেজ পড়ে ফেলি, আমাদের হাতে সময় খুব কম।
আমাদের সাথে শামীম শেখ আছে, ও লিখেছে আমি নিউ শুনছি, অনেক ভয় লাগছে।
ওকে,
ড্রিমলেস ম্যান লিখেছে খুব ভালো লাগছে রাসেল ভাই। অস্থির আব্বিল আছে আমাদের সাথে, নাহিয়ান আছে, মৌসুমী আছে, আফ্রিদি আছে, ও অনেকক্ষণ ধরে লিখছে। আফ্রিদি ভাই, আমি আফ্রিদি তুহিন বাংলাদেশ হরর ক্লাব থেকে। হ্যাঁ, ইয়েস আফ্রিদি, থ্যাংকস। এরপর আছে আহমেদ তালাত,
পাচ্ছি এস এইচ জয়, আহমেদ তালাত আছে আমাদের সঙ্গে, তানজির আহমেদ আবারও লিখছেন, এছাড়াও আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তো আমার মনে হয় যে যারা এতক্ষণ পর্যন্ত ছিল তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, তোমার কিরকম লাগলো পুরো সময়টা?
আমার কাছে খুব এক্সাইটিং ছিল, এন্ড থ্যাংকস ফ্রেন্ডস শোনার জন্য আমার কথাগুলো, যদিও আমি এত ভালো কথা বলতে পারি না। রাসেল ভাই, আমি রাসেল ভাইয়ের অনেক অনেক বড় একজন ফ্যান, এন্ড তার পাশে সাহস করে বসে আছি এটাও আমার জন্য অনেক বড় একটা দুঃসাহস। ইট ওয়াজ রিয়েলি গ্রেট ডে ফর মি আসলে।
ওকে,
থ্যাংক ইউ।
সো এই ছিল হচ্ছে আমাদের আজকের, বলতে পারেন যে কম বেশি হরর ক্লাবের আজকের প্রেজেন্টেশন, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের আগামীকাল ভূত এফ এম রয়েছে রাত 11:59, এবং সেটা আগামীকাল না, অলরেডি সেটা আজকে হয়ে গেছে। সেখানে আপনাদের জন্য দারুণ দারুণ সব ঘটনা থাকবে, স্পেশালি আপনাদের যে সমস্ত গেস্টরা কালকে আসছেন সেই সমস্ত গেস্টদের একেবারেই শুনতে ভুলবেন না। আর এর মাঝখানে যারা আমাদের ঘটনা পাঠাতে চান ভূত এফ এম বা ভূত এফ এম হরর ক্লাবে, আমাদের ইমেল অ্যাড্রেস একটাই, সেটা হচ্ছে ভূত এফ এম @radiofurti.fm। স্পেলিংটিও বলে দিচ্ছি bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠাতে হবে আমাকে, এবং ঘটনা শুধু অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপ আমরা আপনাদের যদি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল প্লে দ্যাট। অ্যান্ড সেই সাথে যারা ইমেল পাঠাচ্ছেন কিন্তু আসতে পারছেন না, তাদের ইমেলও আমরা পড়ব। এবং আমি মাঝখানে বলেছিলাম যে অনেকে আসছেন না, সেই সাথে আমরা অনেক সাড়া পেয়েছি এবং একে একে সবাইকে ইনশাল্লাহ ডাকবো, সুতরাং একেবারে অধৈর্য হবেন না। আজকের মতো এখানেই তাহলে শেষ করি, কি শরৎ?
ইয়া, গুড নাইট এভরিওয়ান।
ওকে, সো কথা হবে আবার আগামী শুক্রবার আমার সাথে, এবং এই ভূত এফ এম হরর ক্লাবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:00। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা।
exclusively on FusionBD.com.